پانچ دسمبر دو ہزار سترہ ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان مولانا جمال الدین رحمت اللہ علیہ فاؤنڈیشن ارشاد مارکیٹ سندیپ چٹوگرام
ভিডিও করবো না এবং ছবি উঠাবো না, দয়া করে ভিডিও করবো না ছবি উঠাবো না, অডিও রেকর্ড করতে পারবো।
আমাদের সামনে ইসরাইল সীমা পেশ করছেন হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের সম্মানিত দ্বীনি রাবর জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব ফির সাহেব দারুদানগর ঢাকা। সন্দীপবাসীকে অত্যন্ত আদর ও মহাব্বতের সাথে হযরত ওয়ালা থেকে দিন উপকৃত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
মেহরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আল্লাহর ওয়াস্তে এই কাজ থেকে বিরত থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তফাউদ্দিন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له وقال عليه الصلاة والسلام تركتكم على مثل البيضاء ليله كنهاره أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم بل قرآن الكريم هداية الكتاب قرآن প্রতিটি হরফ নূর ওয়ালা প্রতিটি আয়াত নূরের এক এক মহাসমুদ্র। কোরআনে করিম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনে পাক পড়ে এবং পড়ায় সারা দুনিয়ার মানুষের মধ্যে সে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আরবের মানুষগুলো যারা কুফর শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার বরকতে, ঈমান ইসলাম কবুল করার বরকতে এবং কোরআনওয়ালা জিন্দগি বানানোর বরকতে সে একসময়ের ধিকৃত নিচু মানুষগুলো দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও উচ্চ মর্যাদাওয়ালা হয়ে গেছেন। খুদ না থে জো রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। जरा निजे रसलें पथ हरा तरा विश्ववासर पथ प्रदर्शक हो गर का आलो छा तरा सारा विश्ववासर आलो वितरणकारी गरकम मर्यादा अल्लाह पाक जल्ला जल्ला मनोवर दान कर প্যার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের পরশপ্রাপ্ত মানুষগুলোকে। খোদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি চরম পরম সন্তুষ্ট হয়ে ঘোষণা করছেন, যে আমার নবীর যারা সাহাবি তারা মুহাজির হন কিংবা আনসার, এমনকি তারা যারা তাদের অনুসরণও করবে সহিভাবে সঠিকভাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আল্লাহ পাক বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়ান, আমি তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যেভাবে তারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار এবং আল্লাহ পাক পুরস্কার বলে দিলেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি এবং তাদের জন্য জান্নাত একদম রেডি, কমপ্লিট রেডি জান্নাত। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের সংস্পর্শে আসার বরকতে কোরআনওয়ালা এবং সুন্নতওয়ালা জিন্দগি বানানোর বরকতে দুর্ধর্ষ উমর, যিনি একসময় জাহেলি যুগে ভয়ঙ্কর অবস্থার যার জীবন ছিল, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঊর্ধ্বে উঠলেন যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত, কারো নবী হওয়া যদি সম্ভব হইত, তাহলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মর্যাদা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দান করছেন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, একবার কুরাইশদের নেতাদের মিটিং হল, সেখানে তারা পরামর্শ করল যে এই লোকটার জ্বালা যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, আমাদের বাপদাদার পৌত্তলিক ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করে নতুন এক ধর্মে দীক্ষিত করতে চাইতেছেন এই মানুষটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এরূপ মন্তব্য করতেছিল, কার হিম্মত আছে, আমাদের জাতির মধ্যে কোন সাহসী বীর আছে যে লোকটার কল্যাণ নিয়ে আসবে আমাদের কাছে। ওই মজলিসের মধ্যে উমর ছিলেন, উমর দাঁড়াইলেন এবং বললেন যে এই মানুষটার কল্যাণ নিয়ে আসার জন্য আমি উমর যথেষ্ট। উমর মনে করতেছিলেন যে যার কারণে সমগ্র আরব দুনিয়া পেরেশান, সমগ্র আরব জাতির পুরানা ধর্ম ত্যাগ করার জন্য যিনি দাওয়াত দিচ্ছেন আর নতুন ধর্মের আলো বিতরণ করার দাবি করতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা সকলে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে। তো এই লোকটার কল্যাণ নিয়ে আসার জন্য উমর উপযুক্ত ব্যক্তি, উমর ওই সুনাম অর্জনের জন্য তৈরি হয়ে গেলেন। হযরত উমর যখন খোলা তলোয়ার নিয়ে যাইতেছিলেন, রাস্তার মধ্যে পরিচিত একজনের সঙ্গে দেখা হল, বললেন, উমর কোথায় যাইতেছ? উমর বললেন যে আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তখন বললেন যে প্রথম তো নিজের বোন এবং ভগ্নীপতির খবর লও, মুহাম্মদের খবর পরে নিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ইঙ্গিতমূলক কথার দ্বারা উমর বুঝে গেছেন যে তাহলে কি আমার বোন ভগ্নীপতিও ধর্মচ্যুত হয়ে গেছেন, মানে তারাও সেই মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উমর ছুটলেন, দালাইল নবুয়া কিতাবে এই ঘটনা সবিস্তারে মজুদ আছে যে উমর সেখানে পৌঁছলেন, ঘরের বাইরে থাকা অবস্থায় কি যেন পড়ার আওয়াজ শুনতে পাইলেন, ঘরের দরজার ভিতরে আওয়াজ লাগাইতে বোন ভগ্নীপতি দুজনে সতর্ক হয়ে গেলেন। তাড়াতাড়ি কোরআনে পাকের যে অংশ তারা পড়তেছিলেন সেটা তাড়াতাড়ি তারা লুকিয়ে ফেললেন যে কোরআনে পাকের ইজ্জত হেফাজত করা জরুরি, কোরআনের কোন বিহরমতির ঘটনা যাতে না ঘটে, যা হয় আমাদের সঙ্গে হয়। ওমর ঘরে আসলেন, ভগ্নীপতিকে ভীষণ মারধর করলেন, গোসার ছুটে নিজেকে সামলাইতে পারলেন না। বোন গিয়া সাহায্য করার চেষ্টা করলেন। হযরত ওমরের বোন ছিলেন, বোনের নাম ছিল ফাতেমা বিনতুল খাত্তাব। বোনকে তিনি ক্রুদ্ধ হয়ে এমনভাবে মারধর করলেন যে রক্তাক্ত করে ফেললেন, তার চেহারা রক্তাক্ত হয়ে গেছে। মারধরের এক পর্যায়ে বোনের চেহারার উপর যখন নজর পড়ল, ওমর লজ্জিত হলেন যে অবলা নারীর গায়ে এমনভাবে আঘাত করা আমার মতো একটা পুরুষ লোকের জন্য কিভাবে ঠিক হয়। তিনি লজ্জিত হলেন যে এইভাবে মারধর করা আমার জন্য ঠিক হয় নাই। তিনি থামলেন, শান্ত হলেন খানিকটা এবং বললেন যে তোমরা কি পড়তেছিলে সেটা আমাকে দেখতে দাও। আহ, ঈমান যখন মানুষের অন্তরে আসে তার হিম্মত বাড়ে, তার সাহস বাড়ে, আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর ভয় সে করে না। মুওয়াহ্হিদ যেবার পায় রিজি সরস, যে ফৌলাদ হিন্দি নেহি বর সরস, উমেদ ও হেরাসস নবা শব্দ কস, আমি নস্ত বুনিয়াদ তৌহিদ বস। ঈমানওয়ালার নজর থাকে এক আল্লাহ পাকের জাতির উপরে, না কোনো লোভ তাকে ঈমানের পথ থেকে বিচ্যুত করতে পারে, না কোনো ভয় তাকে ঈমানের পথ থেকে দিনের পথ থেকে বিচ্যুত করতে পারে। ভয়ের এবং লোভের ঊর্ধ্বে থাকে ঈমানওয়ালা। কোন এক বুজুর্গের ভাষায়, নজর বো হ্যায় জো কান ও মকান সে পার হো যায়, মগর জব রোয়ে তা বাপ পড় যায় তো বেকার হো যায়। ওই নজর আসল নজর, যেই নজর মাওলাওয়ালা নজর। দুনিয়ার কোনো কিছু দিয়া ওই নজরকে সন্তুষ্ট করা যায় না যতক্ষণ না সে আল্লাহ পর্যন্ত পৌঁছে। আল্লাহ তাআলা সেই ঈমান, সেই নূর, সেই নজর আমাদের সকলকে নসীব করে দেন। হযরত ওমরের বোন ভীষণ বীরত্বের সাথে বললেন যে আপনি অমুসলিম, আপনি মুশরিক, আপনি নাপাক। কোশ্চিন কাল নাপাকের হাতে কোরআন দেওয়া যায় না। ফাজহাব ওয়াতাওয়াজ্জা ওয়াগতাসিল। দুই রেওয়ায়েতে দুই রকম আছে। এক রেওয়ায়েতের বর্ণনা হল আপনি যান গিয়া উজু করে আসেন, আরেক রেওয়ায়েতের বর্ণনা আপনি যান উজু গোসল করে আসেন, উজুও করেন গোসলও করেন, তারপর সেই কোরআনে পাকের অংশ আপনাকে পড়তে দেওয়া সম্ভব। আমার প্রিয় বন্ধুরা, হেদায়েতের সময় যখন আসে মুহূর্তের মধ্যে মানুষের মনকে, মনের মধ্যে আল্লাহ পাক পরিবর্তন দান করেন। মুহূর্তের ভিতরে জীবনের মূড় ঘুরে যায়। আয় দোষ আয়াম যে ভালে আতে হ্যাঁ, ঘাট মিলনে কি ও খোদা আফি বতলাতে হ্যাঁ। এক বুজুর্গ বলেন যে আল্লাহ পাক যখন কোনো বান্দাকে হেদায়ত দিতে চান, নিজের দিকে টানতে চান, হেদায়তের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই মেহরবানি করে বান্দাকে পৌঁছাইয়া দেন। হযরত ওমর ছুটলেন, কোন তর্ক বিতর্ক করলেন না, বোনের সঙ্গে ছুটলেন, তাড়াতাড়ি উজু করলেন। এক বর্ণনা মোতাবেক তিনি গোসল করলেন। উজু গোসল করে তিনি আসার পরে ফাতেমার কাছে যখন বললেন যে এইবার দাও, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআনে পাকের ওই অংশ হযরত ওমরকে পড়তে দিলেন, সূরায়ে তাহার শুরু দিকের আয়াত। আর এই সূরা শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, প্রচণ্ডভাবে তিনি তার মধ্যে এক আলোড়ন সৃষ্টি হল, ভীষণ প্রভাবিত হলেন যে কোন কিতাব, এ কোন মহাগ্রন্থ যা আমাকে পড়তে দেওয়া হল, যার শুরুটাই এত ভারী, এত ওজনওয়ালা, যে বিসমিল্লাহ এত ওজনওয়ালা যে আমি শুরু করলাম আল্লাহর নামে, যিনি সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, সীমাহীন মায়াওয়ালা। এই কোরআনের শুরুই এত ভারী। হযরত ওমর এই শুধু বিসমিল্লাহ পড়ার দ্বারাই ভীষণভাবে প্রভাবিত হলেন, চরমভাবে তার আত্মা কেঁপে উঠল এবং তিনি ভিতরে এক আরোহণ অনুভব করলেন যে কি এই কোরআনে পাক। আমার মুর্শিদ কুতুবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে লজ্জতে দু জাহাঁ মিলি উনকে কালাম সে মুঝে উসকে করি বৈঠ কর রাহাতে দু জাহান মিলি, আহ মহান আল্লাহর কিতাব কোরআনে পাক পড়লে সারা জাহানের লজ্জত মজা একসঙ্গে আমি পেয়ে যাই। সারা দুনিয়ার মধুর মজার চেয়ে কোরআনের মজা বেশি, সারা দুনিয়ার দুধের মজার চেয়ে কোরআনের মজা বেশি, সারা দুনিয়ার গান বাদ্য যত শুনুক মানুষ কিন্তু কোরআনে পাকের মজা সবকিছুর ঊর্ধ্বে। কোরআনে পাকের মজা এমন মজা, আল্লাহ তাআলা কোরআনের লজ্জত কোরআনের স্বাদ আমাদের সকলকে নসিব করে দেন। উসকে কারিয়ে বেট কর রাহাতে দু জাহান মিলি, যে এই কোরআনের পাশেও যদি বসি, এখন তেলাওয়াত শুরু করলাম না তো দু জাহানের শান্তি আমার একসঙ্গে নসিব হয়ে যায়। এসা কোরআনে পাক দর্শাফুন মফি মানম চু বু এ গুলদর বর্গ গুল হর কে দিদ মায়লে দারত দর্শাফুন বি নদমরা। আ যে ফুলের পাপড়ির মধ্যে যেরকম ঘ্রাণ সুঘ্রাণ লুকায়িত থাকে, আমার প্রিয় বন্ধুরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের ঘ্রাণ এভাবে লুকায়িত আছে, আল্লাহ পাকের সুগন্ধ কোরআনে পাকের মধ্যে এভাবে লুকায়িত আছে। আল্লাহ তাআলা কোরআনের নূরওয়ালা জিন্দগি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, কোরআন কি জিনিস তুমি জানো? তিস কোরআন আয় কালাম হফসনাস রুনুমায় রব্বে নাস আমদনাস। এই কোরআন কি জিনিস তুমি জানো? মহান রব্বুল আলামিনের কালাম, সমস্ত বাদশাহদের বাদশাহ যিনি তার কালাম। রুনুমায় রব্বে নাস আমদনাস, যে নিজের আয়নার ভিতরে যেরকম নিজের চেহারা দেখা যায়, কোরআনে পাকের আয়নার মধ্যে মহান রব্বুল আলামিনকে দেখা যায়। আহ সেই কোরআন আমাদের সামনে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ যখন খুলতেন, কোরআন শরীফ যখন হাতে নিতেন তেলাওয়াত করার জন্য, এই কোরআনে পাক কোরআনে পাককে চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন এবং কোরআনে পাকের চুম্বন করতেন, চুমুক খেতেন এবং বলতেন যে হাজা মানসুর রব্বি, এই কোরআন এর ভিতরে মহান আল্লাহ আমার নিকট পয়গাম পাঠাইছেন যে আমাকে এভাবে খোঁজ করো। আমার আল্লাহ পাক নিজের পরিচয় পেশ করছেন কোরআনে পাকের মধ্যে। হ্যাঁ কোরআনে পাক পুরা কিতাব, এসা বিস্ময়কর কিতাব, এত আজিমুশান কিতাব, এত মহিমান্বিত কিতাব। হযরত উমর যখন এই কোরআন খুললেন, অর্থাৎ সূরা তোহার শুরুতে বিসমিল্লাহ দেখলেন, আর একটু আগে বাড়লেন, অল্প একটু পড়লেন, পড়ার পরেই বাস মন একদম পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। এবং তিনি তার বোনকে লক্ষ্য করে বললেন যে বোন মোহাম্মদ কোথায়? বোন তখন বললেন ভাই তুমি মোহাম্মদকে কেন খোঁজ করতেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে? ওমর বললেন বোন কোনো খারাপ উদ্দেশ্য না, আমাকে ঠিকানা বলো, আমি তার নিকট যাইতে চাই, তাকে দেখতে চাই। হযরত ওমর বলেন কি হলো আমার, যে এই কোরআনে পাকের আয়াতগুলো দেখার আগ পর্যন্ত সারা দুনিয়ার ভিতরে আমার নজরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন মুহাম্মদ, কিন্তু মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ হয়েছে তার কয়েকটা মাত্র আয়াত দেখার পরে এখন আমার কাছে মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তার ঠিকানা বলো, আমি তার নিকট যাব। আর যে মানুষটার হাতে খোলা তলোয়ার, হ্যাঁ কল্যাণের জন্য মুহূর্তের মধ্যে তার জীবনে কি পরিবর্তন ঘটতেছে। আমার প্রিয় বন্ধুরা এভাবে মোহাম্মদ দুনো আলমে এই যাকে পুকার আই, জিসে খুদ ইয়ার নে চাহা উসি কো ইয়াদ ইয়ার আই, যে আল্লাহ পাক যে বন্দাকে মোহাম্মত করতে শুরু করেন সেই বন্দায় জমিনে আল্লাহর জন্য ছটফট করতে শুরু করে, আল্লাহর জন্য অস্থির হতে শুরু করে। হ্যাঁ কিভাবে মদখোর দৌড়েতে থাকে তওবা করার জন্য, জিনাওয়ালা দৌড়েতে থাকে তওবা করার জন্য, গান বাদ্যওয়ালা দৌড়েতে থাকে তওবা করে আল্লাহ পাকের পদর নূরের কদমে আশ্রয় গ্রহণ করার জন্য, মুহূর্তের মধ্যে মানুষের জীবনে এমন পরিবর্তন আসে। হযরত ওমরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীর ঘরের মধ্যে আছেন। হযরত উমর সেই ঠিকানা চিনতেন, জানতেন, ছুটলেন, কিন্তু তলোয়ার ওইভাবে খোলা তলোয়ার ঝুলানো আছে, তলোয়ার নিয়েই তিনি ছুটছেন। নিকটে যখন পৌঁছলেন তো ভিতর থেকে উপস্থিত সাহাবায়ে কেরাম উমরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে কোন বিপদ জানিয়ে আসতেছে কিনা, কারণ উমর তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের ভয়ঙ্কর দুশ্মন। তো তারা আওয়াজ করতেছিলেন যে উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব আসতেছেন। এই আওয়াজ শুনলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের প্রাণ প্রিয় চাচা হযরত সৈয়দ সোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মৌজুদ ছিলেন। তিনি বললেন যে রাখো তোমরা, তোমাদের কারো দরকার নাই। ওর যদি ভালো উদ্দেশ্যে আসে তবে তো ভালো, আর যদি ওর উদ্দেশ্য খারাপ থাকে ওর মোকাবেলার জন্য আমি হামজা যথেষ্ট, তোমাদের কারো দরকার নেই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন ওমরের মোকাবেলা করার জন্য। এই আওয়াজ যখন অন্দরমহল থেকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসলেন এবং সাহাবায়ে কেরামকে ইশারা দিলেন যে তোমরা থামো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগায় গেলেন, উমর খোলা তলোয়ার নিয়ে আগায় আসতেছেন। যখন সামনে আসছেন হযরত উমর, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের কুর্তার কলার ধরে গলা ধরে জোরে এক ঝাঁকুনি মারলেন এবং বললেন, উমর এখনো কি সময় আসে নাই সত্য কবুল করার জন্য? এমন জোরে ঝাঁকুনি দিচ্ছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর একদম উপুর হয়ে পড়ে গেছেন এবং উমর চিৎকার দিয়ে বলতে শুরু করছেন, ইয়া রসুল্লাহ, আপনার কদমে নিজেকে উৎসর্গ করার জন্যই আমি আসছি, চিরদিনের জন্য আপনার গোলাম হওয়ার জন্যই আমি আসছি, আমাকে কালেমা পড়ায় দেন, আমাকে মুসলমান পড়ায় দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন। কিছুক্ষণের মধ্যেই যখন উমর এভাবে ইসলাম কবুল করলেন, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন সেখানে তারা জোরে আল্লাহ আকবর বলে চিৎকার করলেন। এত জোরে আল্লাহ আকবর বলছেন খুশির চোটে যে কাবা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে আসমান থেকে জিবরিল আমিন ছুটে আসলেন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামে উমর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরের ইসলাম কবুলের কারণে সমস্ত আসমান বিবি ফেরেশতারা আজকে আনন্দ উদযাপন করতেছে। এবং সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে রসুল, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, এই মুমিনরা আপনার জন্য যথেষ্ট, মানে আল্লাহ পাক যথেষ্ট সাহায্যকারী হিসাবে, আর আল্লাহ পাক সাহায্য প্রকাশ করবেন এই মুমিনদের মাধ্যমে যাদের ভিতরে সকলের অগ্রে আছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিছুক্ষণ পূর্বে যিনি তলোয়ার নিয়ে ঘুরতেছিলেন কল্লা আনার জন্য, এখন হঠাৎ করে তিনি বলতে শুরু করছেন, আ হেদায়েত যখন অন্তরে আসে মানুষের জিন্দগির হালত কি হয়, হ্যাঁ কোথার থেকে মানুষ কোথায় গিয়ে পৌঁছে যায়, যে চস্কা লাগা হ্যায় জাম কা সুগল শুভ শাম কা, যে আগে ছিল কুফরের নেশা, শেরেকের নেশা এবং মূর্তি পূজার নেশা, এখন মাওলার নেশা, এখন ঈমানের নেশা, আল্লাহ পাকের মহব্বতের নেশা, আল্লাহর জন্য জীবন দেওয়ার নেশা। হযরত উমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের পথে নাই, আমরা কি সত্যের উপরে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমরা সত্যের উপরে, নিঃসন্দেহে আমরা সত্য পথে। হযরত উমর বললেন, ফাতিমা ইত্তেবা, তাহলে আমরা গোপন থাকব কি কারণে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, অবশ্যই আপনি বের হবেন, অবশ্যই আপনি বের হবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন যে চলো বের হব। উপস্থিত যে সাহাবায়ে কেরাম ছিলেন উমরকে সহ তখন ৪০ জন পুরা হল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে চলো দুই সারি বানাও। দুই সারি তৈরি হল, এক সারির সম্মুখে, এক কাতারের সম্মুখে হযরত উমর, আরেক কাতারের সম্মুখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর দুই কাতারের মাঝখানে রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইবার কাবার দিকে তারা রওনা হয়েছেন সকলে। হযরত উমর সামনে তলোয়ার হেলাইতেছেন, তলোয়ার নাড়াইতেছেন আর বলতেছেন যে যার সাধ যাচ্ছে, যার মনে আগ্রহ যাচ্ছে নিজের স্ত্রীকে বিধবা করার জন্য, স্ত্রীকে বিধবা করতে চাও আসো উমরের সামনে আসো, সন্তানকে এতিম করতে চাও আসো উমরের সামনে আসো। যেই মুশরিকরা, যেই নেতারা পাঠাইছিল উমরকে যে কল্লা নিয়ে আসো, তারা যখন এই দৃশ্য দেখল তারা তো একদম বিস্ময় বিমূঢ় যে কি হল, কোন উদ্দেশ্যে পাঠাইলাম, এখন কি দেখতেছি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ যাকে চান এইভাবে তাকে হেদায়তের পথে টান দেন, এইভাবে তার জিন্দগির পরিবর্তন আসে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়াল আমাদের সকলকে কামিল হেদায়তের নূর দান করেন। এরকম এক দুই ঘটনা না প্রিয় বন্ধুরা, এরকম এক দুই ঘটনা না, হাজার ঘটনা আছে কিভাবে কিভাবে মানুষের জীবনে পরিবর্তন আসছে। যে গাজার ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, তো মুহূর্তের মধ্যে একদমই জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহব্বতের নেশা নসিব ফরমায়া দেন। ভারতে এক কবি ছিলেন, কবির জিগর মুরাদাবাদী, ভীষণ মারাত্মক মদঘোর। যখন কবিতার আসর হইত, এই কবি জিগর মুরাদাবাদী মদের বোতল টানতে থাকতেন আর কবিতা পড়তে থাকতেন। গলা এত সুন্দর ছিল আর কবিতা তার এত উঁচু মানের ছিল, পুরা মজমাকে মাত করে ফেলতেন জিগর মুরাদাবাদী। একবার রাস্তার ভিতরে সাক্ষাৎ হল এক বুজুর্গ মানুষের সঙ্গে, হযরত খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহ, লখনৌর সম্ভ্রান্ত এক পরিবারের বড় ব্যক্তিত্ব ছিলেন তিনি, ইংরেজি শিক্ষিত। ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে তিনি ডিপটি কালেক্টর ছিলেন, কিন্তু মাশাআল্লাহ সুন্নতের দাড়িওয়ালা, সুন্নত মোতাবেক দাড়িওয়ালা, হ্যাঁ মানে চেহারা একদম নূরে পরিপূর্ণ, আর লেবাস ইসলামী লেবাস, ইসলামী পোশাক। তো কবি জিগর মুরাদাবাদী এই মদঘোর কবি, এই ইংরেজি শিক্ষিত লোকটাকে যখন এইভাবে দেখলেন যে এরকম সুন্নতের নূরওয়ালা, এরকম সুন্দর চেহারা, তো বললেন যে আপনি এই সুন্দর জীবন কোত্থেকে পাইলেন, আপনি কলেজ ভার্সিটি পড়ুয়া মানুষ, আপনি তো ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু এমন এক জীবন আপনি কোত্থেকে উপহার পাইলেন। হযরত খাজা আজিজুল হাসান মরজুক বললেন যে ভারতের থানা ভবনে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি নামে এক বুজুর্গ আছেন, বহুত বড় আরেফ, বহুত বড় আল্লাহর বলি আছেন, তার নিকটে আমি যাতায়াত করি, তারই উসিলাতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাকে এই জীবন দান করছেন। আর দোস্ত এক বুজুর্গ বলেন যে কবি আলম গুলিস্তা আর কবি বীর আনা হতা হ্যায় জো হতা হ্যায় বাবা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায়। আউলিয়াদের সোহবতের বরকতে, নজরের বরকতে মানুষের জীবনে কি যে পরিবর্তন আসে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, তিনি এই ঘটনা বর্ণনা করছেন যে দিল্লির মসজিদে ফতেহপুরের মধ্যে এক মস্ত বড় আলেমে দিন, বহুত বড় ওলি আল্লাহ হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ, যিনি ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ পুত্র, তিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলেন। কোন আল্লাহর ওলি যখন জিকিরে মশগুল হন, আমার ভাইরা, সে চতুর্দিক থেকে তিনি আল্লাহ পাকের নূরই নূরের ভিতরে ডুবে থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ মসনবী শরীফে বলেন যে বই আ দিলবরচু পররা মিশাওয়াত ই জবাহা জুমলা হয় রামি সওয়াদ, হে মানুষ, আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই, আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু উড়তে উড়তে আমার রূহ পর্যন্ত পৌঁছে, আমি কি পরিমাণ নেশায় বিভোর হই, কি মজা পাই, কি স্বাদ পাই, আমি তোমাদেরকে কোন ভাষায় বুঝায় বলব, আমি বুঝায় বলতে সম্পূর্ণ অক্ষম। ভারতের এক বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে হে প্রিয় মাওলা, তেরি ইয়াদ হে মেরি জিন্দগি ওর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। হে মানুষে, হে আল্লাহ, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার বন্দগির দ্বারা আমার জিন্দগি নসিব হয়। আরে মানুষ যখন কালেমা পড়ে তো তার ভিতরে মানুষের এই মানুষের জিন্দগি নসিব হয়। ইমাম শাহরুল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গরু ছাগল ভেড়া উট এবং পশু পক্ষী এরা জিন্দা থাকে শ্বাস প্রশ্বাসের দ্বারা। যে মানুষ সত্যিকার মানুষ না, শুধু প্রাণী, ওই অন্যান্য প্রাণীর মতো একটা প্রাণী, সেও জিন্দা থাকে শ্বাস প্রশ্বাসের দ্বারা। কিন্তু মানুষ যখন মানুষ হয় তখন জিন্দা থাকে আল্লাহর মহব্বতের দ্বারা। মানুষ যেটা অরিজিনাল মানুষ, খাঁটি মানুষ, সে জিন্দা থাকে আল্লাহ পাকের মহব্বতের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগির দ্বারা। আল্লাহ তাআলা সেই মানুষ হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মুসনাবী শরীফে বলেন যে, খালকে আতফালান জুজ মস্তে খুদা নেস বালে জুজ রহিদ আজহাওয়া। হে মানুষ, দুনিয়া সব মানুষই নাবালেক এবং বেবুজ, কারো বুঝ নাই, কেউ বালেক হয় নাই। হ্যাঁ, বালেক এবং বুঝমান উসুকর মানুষ যারা আল্লাহ পাকের প্রেমিক, আল্লাহ পাকের দেওয়ানা, আল্লাহর জন্য যে দুনিয়াতে ছটফট করতে থাকে, থাকে দুনিয়ায় আল্লাহকে দেখে না, ইউমিনুনা বিল গায়ব, বিন দেখে ঈমান লাতে হ্যায়, আল্লাহকে দেখে না তবু আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে। এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে, সত্যিকার মুমিন যে দুনিয়ার যেখানে থাকে আল্লাহর জন্য বেচায়ন থাকে, বেকারার থাকে। হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। আমার ভাই, জবানে যদি আল্লাহর নাম থাকে, আল্লাহ পাকের নামের জিকিরের তৌফিক হয়ে যায়, আল্লাহর প্রশংসা করার তৌফিক হয় জবানের দ্বারা, আর অন্তরে যদি আল্লাহ পাকের মহব্বত থাকে, আল্লাহর মহব্বতওয়ালা দিন থাকে, তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। হযরত খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ এর মতো এই আরিফ কামিল ওলি আল্লাহ তিনি বলেন যে, হযরত খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার প্রিয় বন্ধুরা, যে দুনিয়াতে আমি থাকি বটে, কিন্তু আল্লাহ পাকের নামের বরকতে, দিনের বরকতে, সুন্নত তরিকার বরকতে আমার মনে হয় কি দুনিয়ার মধ্যে আমি জান্নাতে বসবাস করি। মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাবে দিন মে গুগুল কারিয়া হ্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম জান্নাতি জিন্দগি দুনিয়াতেই নসিব ফরমায়া দেন। এই বুজুর্গ বলেন যে, দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর। আমার ভাই, অনেক দামি সম্পদ আল্লাহ তোমাকে দান করছেন, সেটা হল তোমার দিল, তোমার অন্তর। এই অন্তরের বড় হক আল্লাহ পাকের তোমার উপর, সে হক কি? সে হক হল যে, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদ খুদা কর, ভয়ে সব বাদ দে, আল্লাহকে ধর, আল্লাহর নাম ধর, আল্লাহর জিকির এবং বন্দিগি ধর। আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দগি সেরেফ আল্লাহ পাকের বন্দিগির জন্য, কিন্তু জিন্দগির সময় অনেক সংক্ষিপ্ত, অসাবধানে আমাদের জিন্দগিটা শেষ না হয়ে যায়। রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ নিজের স্থান থেকে নড়তে পারবে না যতক্ষণ না পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। লা তাজুলু অফিরি বায়া লা তাজালু কদমা ইবনে আদম ইয়ামাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। যে তোমার এই সুন্দর বিশাল লম্বা জীবন, তোমার এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? দুনিয়াতে যতটুকু সময় পায় মানুষ, সে সময়টা বড় দামি, বড় মূল্যবান। এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? এই যৌবন তুমি কোন কাজে ক্ষয় করছো? এবং তোমার ধন সম্পদ কোন পথে তুমি উপার্জন করছ আর কোন কোন খাতে তোমার ধন সম্পদ তুমি ব্যয় করছ, অমাদা আমিলা ফিমা আলিমা, এবং যা কিছু আল্লাহর দিন সম্পর্কে হুকুম আকাম সম্পর্কে তুমি জানতা কতটুকু তার উপর তুমি আমল করছ। আল্লাহ তাআলা দিনের উপরে আমলি জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। আমি বলতেছিলাম যে ভারতের দিল্লির মসজিদে ফতেপুরের মধ্যে শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলেন। যখন জিকিরে মশগুল হয় মানুষ, আমার প্রিয় বন্ধুরা, নূরই নূরের ভিতরে সেজে বেজায়। এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুল্লাহ ফীমান ইনদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু সংখ্যক বান্দা যখন কোন জায়গাতে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয় তো ফেরেশতারা, নূরের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেন এবং আল্লাহ পাকের রহমতের ভিতরে তারা একদম ডুবে যায় এবং তাদের অন্তরে আল্লাহ পাক সাকিনা নামক এক নূর নাজিল করেন, যে নূরের চরিত্র হল নূর ইয়াস্তাকিরু ফিল কলব অবিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক, যে অন্তরের ভিতরে শান্তি অনুভব হয় এই নূরের বরকতে, নূর অন্তরে আসে তো সে তার কারণে আল্লাহর দিকে বন্দার অন্তরে ধ্যান কায়েম থাকে, যেখানেই যায় সব জায়গায় আল্লাহর কথা মনে থাকে, বন্দা আল্লাহকে ভুলে না। হাম জাহাঁ যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকে বন্দা, এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলতে পারে না, আল্লাহকে ভুলতে চাইলেও সে ভুলতে পারে না, এমন তৌফিকওয়ালা জিন্দগি আল্লাহ পাক তাকে নসিব করে দেন। যাকারাহুমুল্লাহ ফি মান ইন্দা, যেই বান্দা জমিনে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় আর সে আদমে আল্লাহ পাক সেই বান্দার জিকিরে মশগুল হয়ে যান। হযরত সাবিত বুনানি রহমতুল্লাহ আলাই এক বড় তাবেই ছিলেন, তিনি একবার বন্ধু বান্ধবের মধ্যে বসা হঠাৎ তিনি বললেন যে এই মুহূর্তে না আল্লাহ তাআলা আসমানে আমাকে স্মরণ করতেছেন। উপস্থিত লোকজন বলল যে হুজুর সেটা আপনি জমিনে থেকে কিভাবে টের পাইলেন? তো হযরত সাবিত বুনানি বললেন, পবিত্র কোরআনে তো মহান রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তো এখন আমি একটু আগে আল্লাহ পাকের জিকিরে এবং স্মরণে মশগুল থাকছি, তো যখন আমি আল্লাহর জিকিরে মশগুল তো আল্লাহর ওয়াদা অনুযায়ী নিঃসন্দেহে আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে আমার জিকিরে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, জিকির বড় দামি ইবাদত, বহুত বড় দামি ইবাদত। এজন্য চেষ্টা করি আমরা প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করার জন্য, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকির করলাম, অথবা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের বিদায়ের মুহূর্তে, শেষ বিদায়ের মুহূর্তে যার জবান থেকে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। প্রতিদিন 100 বার করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তো এত বড় ফজিলত, এত বড় মর্তবা নসিব হবে। আমার ভাইরা, আমরা কি হিম্মত করতে পারবো না প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের ঘরের লোকদেরকেও তৌফিক দান করেন। জিকির এসা দামি জিনিস ভাই। তো আমি বলতেছিলাম যে দিল্লির মসজিদে ওই বুজুর্গ যখন জিকিরের মধ্যে মশগুল, নূর নূরের ভিতরে তখন ডুবেছিলেন। তো চোখের ভিতরে নূর, চেহারার ভিতরে নূর, একটু পরে তিনি যখন সেই মজলিস থেকে উঠলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলী বলেন, সর্বপ্রথম এই বুজুর্গের নজর পড়ছিল একটা কুকুরের উপরে। আল্লাহ ওয়ালারা যখন বিশেষ অবস্থাতে থাকেন, ওই সময়ের কোন খাস দোয়া যদি কেউ পায়ে যায়, ওই সময়ের নজর যদি পায়া যায়, কিসমত হয়, কিসমত বড় সৌভাগ্যের সৌভাগ্যের দ্বার খুলে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলী বলেন, জিকিরের মজলিস থেকে উঠার পরে যে ওনার প্রথম নজরটা পড়ল যেই কুকুরের উপরে, এই কুকুরটা যেই মহল্লাতে যাইত, মহল্লার সব কুকুররা ছুটে এসে আদবের সাথে চতুর্দিকে এই কুকুরের চতুর্দিকে বসে যেত। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহর ওলির এক নজরের বরকতে একটা কুত্তা এত বড় মর্যাদাওয়ালা হয়ে গেছে। এই ঘটনা বর্ণনা করে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে হায়, যাদের নজরের বরকত কুত্তার উপরে পর্যন্ত এভাবে প্রকাশ পায়, সেই নজর যদি কোন মানুষ পাওয়া যায় তো কত বড় মানুষ, কত বড় মর্যাদাওয়ালা মানুষ এসে পরিণত হয়। আল্লাহ তাআলা আউলিয়া বুজুরগানের সঙ্গে মহব্বত আমাদেরকে নসিব করেন, আউলিয়া বুজুরগানের হেদায়ত এবং তরবিয়ত এবং দোয়া নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা বয়ান করছেন। ভারতের দারুল দেওবন্দে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। একদিন তিনি মসজিদের মধ্যে বসে আছেন, এইরকম সময় এক বৃদ্ধ মানুষ ওই মসজিদের দরজা দিয়ে মাত্র প্রবেশ করছেন। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি লোক পাঠালেন যে এই বুড়া মানুষটাকে ডাইকে নিয়ে আসো। ওই বুড়া মানুষটা যখন কাছে আসলেন তো হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি বললেন যে বড় মিয়া, আপনি কি আমল করেন বলেন তো, আপনার কোনো খাস বড় আমল আছে? হ্যাঁ, ওই মানুষ সাধারণ মানুষ, সাধারণ মুসলমান তো। উনি বললেন যে হুজুর, আমার তো কোনো খাস আমল বলতে কিছু নাই, আমি সাধারণ মানুষ, মহল্লায় বাস করি, আসি মসজিদে আপনাদের সঙ্গে নামাজটা পড়ি, আমার তো আর বিশেষ কোনো আমল নাই। ওই বুজুর্গ বললেন যে না, নিশ্চয়ই আপনার কোনো বড় আমল আছে, আপনি একটু খেয়াল করেন এবং আমাকে বলেন। ওই বৃদ্ধ মানুষটা তখন বললেন যে হুজুর, আমার এমন কিছুই মনে পড়ে না, তবে আমার জীবনের একটা ঘটনা আমার মনে পড়ে। সেটা হল যে একবার ব্রিটিশ আমলে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী, ভারতের বিখ্যাত ওলি আল্লাহ বুজুর্গ, তিনি যখন বালাকোটের দিকে যাইতেছিলেন রাস্তা দিয়া শিখদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তার সঙ্গে বহুত মুজাহিদিন ছিলেন, তো রাস্তার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম এ আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য। বলেন যে যখন সেই আল্লাহর ওলি সৈয়দ আহমদ শহীদ আমার কাছাকাছি পৌঁছলেন, আমি একটু আগে বাড়লাম এবং তাকে সালাম করলাম। হযরত সৈয়দ আহমদ শহীদ সালামের উত্তর দিলেন, একটা নজর আমার দিকে দেখলেন, বস আমার জীবনের এই একটা বড় ঘটনা যেটা স্মরণ করার মতো সেটা আপনাকে শুনাইলাম। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হে বড় মিয়া, যে আপনার সেই যে এক নজর পাইছেন এক ওলি আল্লাহর, সেটার বরকত এত বড়, সেটার মূল্য এত বিশাল, যে আপনি আপনি দেখলাম যে যখনই আপনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন তো আপনার নূরে পুরো মসজিদ ঝলমল করতেছিল। সেই এক নজরের বরকত এতটুকু আল্লাহ পাক দুনিয়াতে দান করছেন। আমার প্রিয় বন্ধুরা, সেই নজর যদি মানুষ বারবার পায়, সে আল্লাহওয়ালাদের দোয়া যদি মানুষ বারবার পায়, তো তার মর্তবা কত বড় হইতে পারে। আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, ভারতে নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলাইর মজলিসে গেলেন। এত শান্তি মজলিসে, এত আরাম লাগলো যে আল্লাহর ওলির মজলিসের মধ্যে এত নূর অনুভব হল। তখন তিনি বললেন যে আহ, মুয়াসার চু মরা সোহবত বজানে আশিকা আয়াত, আমি বি নামকে জান্নাত বর জমি আজ আসিমা আয়াত। হায়, এই আল্লাহর উলির মজলিসে কি শান্তি, কি রহমত, কি বরকত, কি নূর আজকে অনুভব হল। আমার মনে হয় কি যেন বেহেস্তটা আসমান থেকে এখানে অবতরণ করছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আউলিয়া বুজুরগানের থেকে দোয়া নেওয়ার জন্য, তাদের থেকে তালিম তরবিয়ত নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে আমার বান্দারা, যেই বান্দারা আমার বন্দেগীওয়ালা, একদম আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গকারী, তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মানো, তাদের পথ চলো, তো তোমরা আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির নিকট দুনিয়ার সব জায়গাতে, এই এশিয়াতে, আমেরিকাতে, আফ্রিকাতে, ইউরোপে, যেখানে তিনি সফর করতেন, হাজার হাজার মানুষ সেখানে ভিড় করতে থাকত আল্লাহর মহব্বতের কথা শোনার জন্য। তো তিনি বলতেন যে এই যে মানুষ আমার নিকট ভিড় করে আল্লাহর মহব্বত শেখার জন্য, মহব্বত পাওয়ার জন্য, আমার কাছে এরকম কোন জাদু মন্ত্র নাই, তবে কি মেরি জিন্দগি কা হাসিল, মেরি জিস কা সাহারা, তেরে আশকু মে জিনা, তেরে আশকু মে মরনা, আল্লাহ জিন্দগি ভর আমি এই কাজটা করছি, যেখানে তোমার কোন ওলি কোন দেওয়ানা পাইছি তার সঙ্গে আমি দৌড়াদৌড়ি করছি, তার সঙ্গে ছুটাছুটি করছি, তার নিকটে গিয়ে বসছি, তার দোয়া এবং নজর নেওয়ার জন্য আমি চেষ্টা করছি। মুঝে কুছ খবর নেই থি, তেরা দর্দ ক্যা হায় ইয়ারব, হে আল্লাহ আমি জানতাম না আপনার মহব্বতের ব্যথা কি জিনিস, তেরে আশিকুসে শিখা, তেরে সঙ্গে দর্পে মরনা, হে আল্লাহ আপনার ওলিদের নিকট থেকে, আপনার প্রেমিকদের নিকট থেকে আমি শিখছি কিভাবে আপনাকে ডাকতে হয়, কিভাবে আপনার সামনে শেষ দায় মাথা রাখতে হয়, সর রক্ষা হয় হামনে দরে জানা না সমঝ কর, কাফের হয় যে সেজদা করে বুতখা না সমঝ কর, আ মোমেন যখন সেজদা করে আল্লাহর কসম সে আল্লাহ পাকের চৌকাঠের উপর সেজদা করে, আল্লাহ পাকের নূরের কদমের উপর সেজদা করে, এক সেজদা লাখ কোটি বাদশাহের চেয়েও বেশি দামি, লাখ কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। এজন্য আমার প্রিয় বন্ধুরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নিজেকে ধ্বংস না করি, বরবাদ না করি, বরং জীবনটাকে আল্লাহর মহব্বতে সাজাই, আল্লাহ পাকের বন্দিগির দ্বারা সাজাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমার মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কিসি খাকি পে মতকর খাক, আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফেদা উস পর কি জিসনে দি জওয়ানি কো, হে মানুষ, এ জীবন যৌবন দাতা, এ জীবন এবং যৌবনের দাতা মহান আল্লাহ, এ জীবনটাকে মাটির দুনিয়ার উপরে মাটি করে দিও না, আল্লাহর উপরে জীবনকে উৎসর্গ করো, ইবাদতের মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, সুন্নত তরিকা অনুসরণের মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, এই দুনিয়ার কয়েকদিনের জিন্দগিতে আল্লাহকে ডাকবে, আল্লাহর ওলি হবে তুমি, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করবে, অনন্তকালের জান্নাতের মধ্যে সুখে থাকবে। জান্নাত এমন এক ঠিকানা, শান্তি শান্তি, আরামই আরাম। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ পাক বলেন যে জান্নাতের মধ্যে আমার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত আমি তৈরি করে রাখছি যেটা কেউ কোনোদিন কানে শুনে নাই, চোখে দেখে নাই, কানে শুনে নাই, কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি, এমন সব নেয়ামত আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু জান্নাতের মধ্যে রাখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাও আন্না ইমরাতান মিন নিসাই আহলি জান্নাতি ইত্তালাত ইলাল আরদ লা আযাআত মা বাইনহুমা ওয়ালা মালাআত মা বাইনহুমা রিহান ওয়ালা নাসীফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে বেহেস্তের মধ্যে যে হুর আল্লাহ পাক দান করবেন, কোন একজন হুর যদি দুনিয়ার দিকে একবারের জন্য একটু মাত্র উঁকি দিয়া দেখত, সারাটা দুনিয়া তার চেহারার নূরে আলোকিত হয়ে যেত এবং সারাটা দুনিয়া তার খুশবুতে একদম খুশবুদার হয়ে যেত, এবং তার মাথার উপরে যে ওড়নাটা, সে ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মদ্যকার সব কিছুর চেয়ে বেশি দাম। তো একজন হুরের এত বড় মর্যাদা, এবং রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একজন হুর যদি দুনিয়ার মধ্যে একটু নজর করত এবং দুনিয়ার সাগর নদীর মধ্যে একবারের জন্য একটু থুতু ফেলত, কেয়ামত পর্যন্তের জন্য সারা বিশ্বের সাগর নদীর পানি সে মধুর চেয়ে মিঠা হয়ে যেত। এইরকম নিয়ামত তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন আমার প্রিয় বন্ধুরা। এজন্য এ হারাম দুনিয়ার উপরে জীবনকে বরবাদ না করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত দুনিয়া তাদুলু ইনদাল্লাহি জানাহ বাউজা মা সাকা কাফির মিনহা শারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সারাটা দুনিয়া সমগ্র দুনিয়ার মূল্য আল্লাহ পাকের নিকট একটা মশার পর বরাবরও যদি হইত কোন কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢুক পানিও পান করতে দিতেন না। এই হল দুনিয়ার জিন্দগি। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন, দুশ্মনুকো আয়সে আব গিল দিয়া দোস্তকো দর্দ গিল দিয়া উনকে সাহেল পর ভি তুগিয়া নি মিলি মুঝকো তুফানু মে ভি সাহেল দিয়া। যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু, যে যাদের আল্লাহ পাকের যারা শত্রু তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার দুনিয়া দিচ্ছেন, কাড়ি কাড়ি ধন সম্পদ অডের সম্পদ যার কোনো কুল কিনারা নেই, এরা দুনিয়াতে আনন্দ উল্লাস করবে, পরকাল জীবনে চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহর দুশ্মন যারা কাফের মুশরিক, দোস্তকো আপনা দর্দে দিল দিয়া, এবং আল্লাহ পাকের প্রিয় পাত্র যারা, প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক ইমানের দৌলত দান করছেন, আল্লাহ পাকের মহব্বতের দৌলত দান করছেন। যে আজান শুনলে মসজিদে দৌড়ায়, আজান শুনলে নামাজের দিকে দৌড়ায়, মানুষ ছুটে হারামের দিকে, কিন্তু সে বলে যে না, হারামের হাজার হাজার কোটির চেয়ে আমার হালালের এক লোকমার দাম বেশি। এই হল সত্যিকার মুসলমান। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة فأمن الناس بوائقه دخل الجنة رسول الله صلى الله عليه وسلم بولين যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দেগি বানায় এবং কোন মানুষের উপর জুলুম না করে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি মানুষ যারা এক মুহূর্তের জন্য তারা আল্লাহকে নারাজ করে না। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ইন্নাল আবরার আল্লাযীনা লা ইউযুনা যর ওয়ালা ইরদাউনা শর। জান্নাতি কাফেলার মানুষ তারা যারা কোনো নাফরমানির কাজে, গুনাহের কাজে রাজি হয় না এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। আমার প্রিয় বন্ধুরা, এই ব্যাপারে আমরা নিজেরা সকলে সতর্ক হই। অনেক মানুষ ভালো নামাজ পড়ে, ভালো রোজা রাখে, ভালোভাবে ইবাদত বন্দী করে, কিন্তু লোকের সঙ্গে ব্যবহার ভালো না, স্ত্রীর সঙ্গে ব্যবহার খারাপ, মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, ছোট বাচ্চাদের সঙ্গে ব্যবহার খারাপ, রাস্তার পাশে ছেলেদেরকে খেলতে দেখলে ওখানে যা তা বকাবকি আরম্ভ। বাচ্চাদের কাজ তো আনন্দ ফুর্তি করা, খেলাধুলা করা, তাদেরকে গালাগালি করার কোনো অর্থ হয় না, কোনো যৌক্তিকতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোটদের প্রতি স্নেহ করে না, ছোটদেরকে মায়া মহব্বত করে না এবং যে বয়সে বড়দেরকে সম্মান করে না আর আলেম ওলামাদেরকে শ্রদ্ধা ভক্তি করে না, সে আমার লোক না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই ওয়াজ তো আমরা জীবনভর শুনি, কিন্তু আমরা সেটা আমল করব কবে? সেটার উপরে আমাদের জীবনটা গড়ব কবে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে এক আল্লাহর উলির দোয়ার বরকতে, মজলিসের বরকতে, সুবতের বরকতে আল্লাহ পাক কি দান করেন। তো আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন যে মুঝে কুছ খবর নেহি থি তেরা দর্দ ক্যা হ্যায় আরব তেরে আশিকুঁ সে সিখা তেরে সঙ্গ দর পে মরনা। কিসি এহলে দিল কি সোহবত জো মিলি কিসি কো আক্তর উসে আ গয়া হ্যায় জিনা উসে আ গয়া হ্যায় মরনা। কোন খাঁটি আল্লাহওয়ালার কিছুক্ষণের সোহবত সান্নিধ্য যার নসিব হয়ে যায়, জিন্দগি তার সত্যিকার জিন্দগি হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। আমি শুনাইতেছিলাম ওই ঘটনা যে ভারতের বিখ্যাত ওই কবি জিগর মুরাদাবাদি, যিনি ভীষণ মদ খাওয়াতে অভ্যস্ত ছিলেন, ওই ইংরেজি শিক্ষিত ডেপুটি কালেক্টর খাজা আজিজুল হাসান মর্জুককে দেখার পরে তিনি ভীষণ প্রভাবিত হলেন। ওহো, এত সুন্দর নূরানির চেহারা, এইরকম নূরওয়ালা পোশাক পরিচ্ছদ আপনি কোত্থেকে পাইলেন? তিনি বললেন যে হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভি নামে এক বুজুর্গ আছেন থানা ভবনে, তার নিকটে আমি যাতায়াত করি, তার উসিলাতে আল্লাহ পাক এই সুন্দর জিন্দগি আমাকে দান করছেন। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই গুলেস্তা কিতাবের মধ্যে বলেন যে আমি একবার গোসলখানাতে গেলাম, এক বন্ধুর নিকট থেকে আমি একটা মাটির ঢেলা গোসলখানায় পাইলাম। সে মাটির ঢেলা ভীষণ খুশবুওয়ালা। আমি আশ্চর্যান্বিত হইলাম, মাটির থেকে এত খুশবু আসে কিভাবে, এটা তো কখনো দেখি নাই। আর বদ গুফতাম কে মুশকিয়া বীরি, আমি মাটির ঢেলাকে বললাম, কিরে তুমি কি মেশক আম্বর, তোমাতে এত খুশবু কেন? বগুফতা আমান গিলে না চিজ বুদাম অলেকিন মুদ্ধতে বাগুল নিশাস্তাম। সে মাটির ঢেলা বলল, না আমি নিছক মাটির ঢেলাই, তবে কি খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘদিন আমি থাকছিলাম। জামাল হাম নিশি দরমান আসর কর বগর নাম হুমা খাতাম কি হাস্তাম, যে ফুলের সঙ্গে থাকার বরকতে ফুলের সৌন্দর্য, ফুলের সৌরভ, ফুলের খুশবু আমার মধ্যে পয়দা হয়ে গেছে। সে সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই এই দৃষ্টান্ত বর্ণনার মাধ্যমে বিশ্বের মানুষদেরকে সবক দিতেছেন যে কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর বলি মানুষ যার রূহ ইমানের খুশবুওয়ালা, যার জিন্দগি সুন্নতের খুশবুওয়ালা, তাকওয়ার খুশবুওয়ালা, আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, এরকম খুশবুওয়ালা কোন বান্দার সঙ্গে কিছুদিনের জন্য যদি তুমি উঠা বসা করো, তাহলে তোমার জিন্দগি এরকম খুশবুওয়ালা হয়ে যাবে। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, বারবার যিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে স্বপ্নে দেখছিলেন, সেই বুজুর্গ বলতেন যে এমিয়া শুনো, কোন আল্লাহওয়ালার সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, তার মহব্বত এবং সান্নিধ্য তোমার নসিব হয়ে যায়, তো জান্নাত পর্যন্ত রাস্তা খালি সহজ হবে না, মজাদার হয়ে যাবে, মজাদার হয়ে যাবে। জান্নাতের রাস্তা সুগম হয়, সহজ হয়, মধুময় হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সুবতের বরকতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। তো জিগর মুরাদাবাদী তখন এই মদঘোর কবি তখন বললেন যে ও হো, আপনি সেখানে গিয়ে এমন সুন্দর জিন্দগির অধিকারী হয়ে গেছেন, আমারও মন চায় সেখানে যাইতে, তা আমাকে কি নিয়ে যাবেন সাথে? আমি যাইতে প্রস্তুত, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হল যে আমি তো ভীষণ মদঘোর, মদের বোতল ছাড়া আমি টিকতে পারি না, আমার বাঁচা সম্ভব না। তা আমি যদি খানকাতে আসি হাকিমুল উম্মত থানভির, তা আমি মদের বোতল সহকারে খানকা যাব, এমনি যেতে পারব না। ওই বুজুর্গ খাজা আজিজুল হাসান মজুব বললেন, আহা এটা কিভাবে সম্ভব, এক আল্লাহর উলির নিকট যাবেন তো মদের বোতল নিয়া, এটা কি কোনো যুক্তিতে ধরে, এটা কোনোভাবে শোভনীয় হয়? তখন কবি বললেন যে ও হো, তাহলে তো আর আমার যাওয়া সম্ভব না। তিনি আর গেলেন না। আচ্ছা ঠিক আছে, আপনার মুর্শিদের নিকট আমার সালামটুকু পৌঁছে দিন। হাজা আজিজুল হাসান মজুব থানা ভবন যখন গেলেন, খানকাতে পৌঁছলেন, হাকিমুল উম্মত মাওলানা থানভির নিকট বললেন যে হাজা সব বললেন যে আপনাকে সালাম জানাইছেন কবি জিগর মুরাদাবাদী, এবং তিনি আসতে আগ্রহ করছিলেন, কিন্তু তার শর্ত হল মদের বোতল সহকারে আসবেন। এজন্য আমি তাকে বললাম যে এটা তো হইতে পারে না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হাজা সাহেব, আমি মনে করছিলাম ইসলাম আপনি বুঝেন, দ্বীন আপনি বুঝেন, কিন্তু আজকে আপনার কথার দ্বারা বোঝা গেল না, সেই বুঝ এখনো আপনার মধ্যে পয়দা হয়নি। আরে আমি তো একজন মুসলমান, আমার নিকট এক মুসলমান ভাই আসবে, আপনি কেন বাধা দিলেন? হ্যাঁ, তিনি মদের বোতল নিয়ে আসবেন সেটা আপনার খারাপ লাগছে, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মেহমান হয়েছিলেন, রসুল সাল্লাহ আলি সাল্লামের মেহমান হয়েছে কাফের মোশেকরা পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কাফেরও মেহমানদারি করছেন, ইহুদিরও মেহমানদারি করছেন। আমার এক গুণাগার মুসলমান ভাই যদি আমার নিকট আসত, আমি আশরাফ আলীকে তার মেহমানদারি করতে পারতাম না, আমি খানকাতে তাকে রাখতাম না, আমার ব্যক্তিগত মেহমানখানাতে তাকে নিয়ে রাখতাম, আপনি কেন তাকে বাধা দিলেন? বাধা দেওয়া ঠিক হয়নি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি অনুভব করলেন, লোকটা যখন আসতে চাইছে তাকে আসতে দেওয়া উচিত ছিল, আর এই পর্যন্ত আসতো, কারণ যে আসতে চায় এই আসতে চাওয়াটা আল্লাহর তরফ থেকে পয়দা হয়। গোফত আ আল্লাহ তু লব্বাইকে মাস বি নিয়াজ সুজ দব দত্তাইকে মাস, বন্দার অন্তরের মধ্যে যে যজবা পয়দা হয়, আল্লাহর মহব্বতের জজবা আল্লাহর জন্য বেচাইনি বিকুলতা পয়দা হয়, এটা আল্লাহর তরফ থেকে পয়দা হয়, খুদ বখুদ পয়দা হয় না, আল্লাহর তরফ থেকে পয়দা হয়। এই লোকটাকে আপনার বাধা দেওয়া উচিত হয়নি। রাগ করলেন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহ। কিছুদিন যাওয়ার পরে আবার একদিন হঠাৎ রাস্তার মধ্যে এই খাজা আজিজুল হাসান মজজুবের সাক্ষাৎ হয়ে গেল কবির জিগর মুরাদাবাদীর সঙ্গে। বললেন যে আমার সালাম কি পৌঁছেছিলেন? বলে হ্যাঁ, হাকিমুল উম্মতের নিকট আপনার সালাম পৌঁছেছিলাম, কিন্তু আপনার কারণে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। যে হযরত থানবী বললেন যে এই লোকটা আসতে চাইছিল মদের বোতল সহ আসতে চাইছে, তুমি তাকে বাধা কেন দিলা? তোমার বুঝ পয়দা হয়নি, আমার উপরে আমার বর্ষে বড় রাগ করছেন, বহুত নারাজ হয়েছেন। জিগর মুরাদাবাদী কানলেন এবং বললেন, এক আল্লাহওয়ালা গুনাগারকে এতটা ভালোবাসে এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের বিধান হল গুনার প্রতি ঘৃণা করা ফরজ, কিন্তু গুনাগারকে ঘৃণা করা হারাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, চাই লোকটার মুখে দাড়ি নেই, চাই লোকটা নামাজ পড়ে না, চাই লোকটার ভিতরে হাজারো দোষ ত্রুটি আছে, কিন্তু দোষ ত্রুটিগুলো দোষ ত্রুটি, গুণাগুলো গুণা, যেটাকে ঘৃণা করা ফরজ, কিন্তু ওই মানুষটাকে ওই ব্যক্তিটাকে ঘৃণা করা জায়েজ নাই, ব্যক্তিটা তো আল্লাহর বানানো, আল্লাহর বান্দা। জিগর মুরাদাবাদী বললেন, তাহলে ঠিক আছে, এইবার আমি হাকিমুল উম্মতের নিকট যাব, কিন্তু আমি যাব যে মদের বোতল ছাড়াই যাব, এবার আর মদের বোতল সাথে নিয়ে যাব না, হিম্মত পয়দা হয়ে গেছে। হযরত থানবী বলেন, বান্দা যখন আল্লাহর পথে চলার জন্য হিম্মত করে আল্লাহর তরফ থেকে সেখানে সাহায্য পৌঁছে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন এক বিগত আল্লাহর দিকে আগায় আল্লাহ পাকের রহমত এক হাত তার দিকে আগায় আসে, বান্দা যখন আল্লাহ পাকের দিকে হাঁটতে শুরু করে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসতে থাকে। তো যখন এই লোক রওনা হয়েছে তা আল্লাহ পাক রহমত তার দিকে কি কোন গতিতে আসতেছিল। জিগর মুরাদাবাদী হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবীর খানকাতে গেলেন, তওবা করলেন, হযরত থানবীর হাতে তওবা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দা যখন তওবা করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং এতটা মাফ করে দেন যে বেগুনাহ জিন্দেগি তাকে নসিব ফরমায়া দেন। বরং এক হাদিসের মধ্যে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বান্দা যখন খাঁটি অন্তরে তওবা করে নিজের অতীতের গুনাহের জিন্দগি থেকে, তো আল্লাহ পাক তার সমস্ত গুনার কথা ফেরেশতাদেরকে ভুলিয়ে দেন। যে ফেরেশতারা তার সঙ্গে থাকছিলেন এবং রিপোর্ট লিখছিলেন, ওই ফেরেশতাদেরকে গুনার কথা আল্লাহ পাক ভুলাইয়া দেন, আল্লাহ নিজেই ভুলাইয়া দেন তওবার সাথে সাথে। ওয়ানসা যালিকা জাওয়ারিহু মালিমহু মিনাল আরদ, এবং তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ এই গুনার সাক্ষী হইত, আল্লাহ পাক ওই দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কথা ভুলাইয়া দেন। এবং যেই জমিনের উপর বান্দা গুনাহ করছিল কাল কিয়ামতের জমিন সাক্ষী হইত, এই জমিনকে পর্যন্ত আল্লাহ পাক গুনার কথা ভুলাইয়া দেন। হত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদুন মিনাল্লাহি বিযামবিন, কাল কিয়ামতের ময়দানে এই তওবাকারী বান্দা আল্লাহ পাকের সম্মুখে যখন আসবে তো তার গুনার পক্ষে কোনো সাক্ষী পাওয়া যাবে না, কোনো দলিলই পাওয়া যাবে না। বরং আরেক রেওয়ায়েতে আছে যে আমল নামার এই জায়গাগুলো যেগুলো গুনাহ ছিল তো খালি হয়ে গেল, তা আল্লাহ পাক ওই খালি জায়গাগুলো নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন, যতগুলো গুনাহ ছিল এই পরিমাণ নেকি আল্লাহ পাক নসিব করে দেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। খাজা আজিজুল হাসান মজজুব এর সঙ্গে এই কবির জিগর মুরাদাবাদী থানা ভবনে গেলেন, হাকিমুল উম্মতের নিকট তওবা করলেন। আসবার সময় তিনি বললেন, হযরত জি আমাকে দোয়া করে দেন যে আমার মুখে যেন দাড়ি আসে, আমি যেন সুন্নত মোতাবেক দাড়ি রাখতে পারি। হযরত হাকিমুল উম্মত বললেন, ইনশাআল্লাহ হো জায়েগা, ইনশাআল্লাহ আপনার দাড়ি হয়ে যাবে। এক আল্লাহওয়ালা যখন দোয়া করেন আল্লাহ পাকের রহমত কতটা তার দিকে আকৃষ্ট হয়। ওই খাজা আজিজুল হাসান মজজুব বললেন, হযরত দোয়া করে দেন মদ যাতে ছুটে যায়। বললেন যে ইয়েবি হো জায়েগা, তোমার মদও ছুটে যাবে ইনশাআল্লাহ তাআলা, মদ থাকবে না। বলল যে হযরত জি দোয়া করে দেন যাতে হজ নসিব হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত থানবী দোয়া করে দিলেন, বললেন ইনশাআল্লাহ ইয়েবি হো জায়েগা, ইনশাআল্লাহ তোমার হজ নসিব হবে আল্লাহর রহমতে। তিন দোয়া চাইলেন, তিন দোয়াই তিনি করে দিলেন। জিগর মুরাদাবাদী আসলেন, কিছুদিন গেল দাড়ি এখন সুন্দর সুন্নত মোতাবেক বড় বড়, ডান দিকে ডান হাতের চেহারার ডান দিকে হাতের এক মুঠ, বাম দিকে এক মুঠ, থুতনির নিচে এক মুঠ, এক মুঠ এক মুঠ পরিমাণ দাড়ি রাখা, এটা ওয়াজেব। কোন এই পৃথিবীর কোন আলেমে দ্বীনের এরকম কোন কথা নাই যে দাড়ি কায়টা এক মুঠ থেকেও ছোট বানানো জায়েজ আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মোজকে খাটো করো, দাড়ি বাড়াও, কিন্তু আজকে কি হলো যে আমরা দাড়ি রাখি না। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলতেন যে শিখদের যে শিখরা যে আছে তারা তো কোন শহীদ ধর্মের উপরে নাই, তারা তো আর ইসলামপন্থী না, কিন্তু শিখদের ধর্মগুরু গুরু নানক তিনি ছিলেন মুখে দাড়িওয়ালা। এজন্য সমস্ত শিখেরা দাড়ি রাখে, কোন শিখ এরকম পাওয়া যাবে না যে দাড়ি রাখে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন যে শিখদের শিখরা তাদের ধর্মগুরুর মহব্বতে চেহারাতে দাড়ি রাখে। মুসলমান তোমার কি হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, হ্যাঁ, তার চেহারার রঙে নিজের চেহারাটাকে সাজানোর তৌফিক কেন হল না। হযরত হাকিমুল মুদর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাই তিনি দাড়ি রাখছেন, মানুষজন তিরস্কার করত। হযরত থানবী তাকে বললেন লোকদেরকে তিরস্কার করতে দাও, কাল কিয়ামতের ময়দানে এই দাড়ি উসিলায় মহান আল্লাহর হাতে তোমার পুরস্কার নসিব হবে। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই বললেন যে আমেরিকাতে একজন শিখ সেনাবাহিনীতে নাম লেখাইছে যে আমি সেনাবাহিনীর সদস্য হইতে চাই। ইন্টারভিউ হল, লোকটার স্বাস্থ্যের দিক থেকে একদম পূর্ণ ফিটনেস আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ওর মুখে দাড়ি। ইন্টারভিউ নিছিল যে ইংরেজ, যে খ্রিস্টান অফিসার, সে বলল যে তোমার দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া যাবে না, ইন্টারভিউতে শুধু এই কারণে ফেল। ঠিক আছে, যদি চাকরি না হয়, সেই শিখ বলল আমি লাখ চাকরি বিসর্জন দিতে পারি, কিন্তু আমার গুরু নানকের যে ভালোবাসার প্রতীক দাড়ি, এটাকে আমি কোনো কর্মে বিসর্জন দিতে পারি না। এই বলে সে চলে আসলো যে আমি চাকরি, হ্যাঁ, চাকরির পরোয়া করি না, দাড়ি আমার মুখে থাকতেই হবে আমার গুরু নানকের ভালোবাসার নিশান স্বরূপ। বাইরের রুমে যাওয়ার পরে সে দেখতে পায় বাইরের রুমের ভিতরে দাড়িওয়ালা একটা ছবি লটকানো, দাড়িওয়ালা একটা ছবি আছে। সে শিখ জিজ্ঞাসা করল ওখানের অন্যান্য ইংরেজদেরকে, খ্রিস্টানদেরকে, এই ছবিটা কার, এই অফিসের মধ্যে ছবি কিন্তু দাড়িওয়ালা। সে চিন্তা করতেছে ওই লোকেরা দাড়ি পছন্দ করল না, আমার মুখে দাড়ি তাই চাকরি হল না, আবার এই রুমের ভিতরে সসম্মানে এক দাড়িওয়ালার ছবি ঝুলায় রাখছে। বলল কে ইনি? বলল যে ইনি আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, তার তাদের ভাষায় আছে যীশু খ্রিস্ট, যীশুর ছবি এখানে আমরা রাখছি। এই শিখ আবার ওই অফিসারের কামরায় ঢুকল যেখানে সে ইন্টারভিউ দিছিল, গিয়া বলল যে হুজুর, যে কি হল যে দাড়ি রাখার অপরাধে আমার চাকরি হল না, অথচ আপনাদের নবীর চেহারায় দাড়ি আর সসম্মানে তাকে মাথার উপরে তুলে রাখছেন আপনারা, কি বিষয় এটা? দুই বিষয়ের মধ্যে তো কোনো মিল পেলেন না, ওখানে দাড়ির এত মর্যাদা আর এখানে দাড়ির কারণে চাকরি হল না। অফিসার লাজবাব হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, বলল চলো তোমার চাকরি দিয়ে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এই মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে বন্ধু বান্ধব অফিস আদালতে আমাকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, দাড়ি কেন রাখলাম সেজন্য, কিন্তু আমি আল্লাহ রসুলের মহব্বতে দাড়ি রাখছি। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে দাড়ি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের সঙ্গে সামনে হাজির হব, আমি বলব তেরে মাহবুব কি ইয়া রব সবাহত লেকে আয়া হো, হাকিকত ইসকো তু কর দে মে সুরত লেকে আয়া হো। আল্লাহকে বলব যে হে আল্লাহ, যে আমার তো কিছু নাই, তোমার প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সুন্দর চেহারার ভিতরে দাড়ি আছে, সেজন্য তার অনুসরণে আমার মুখে আমি দাড়ি নিয়ে আসছি। রসুল সাল্লাহ আলী ইসলামের চেহারা মুবারকের দাড়ি তো কত দামি জিনিস, আমি তো সেরকম দাড়ি রাখতে পারি নাই, কিন্তু সে আসরের সঙ্গে নকল তো হয়ে আল্লাহ আপনি কবুল করেন। আমি আশা করি এ দাড়ি উসিলাতে রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলতেন হে মুসলমান, তুমি দাড়ি রাখলে না, কাল কি আমাদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলামের সুপারিশ ব্যতীত কারোই নাজাত হবে না। সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলাম তোমাকে যদি প্রশ্ন করে বসেন হে আমার উম্মত, আমার চেহারায় কোন দোষ আর খুঁত পেছিলা, যার কারণে তুমি দাড়ি রাখলা না, আমার অনুসরণ করলা না, বলো সেদিন তোমার কি উত্তর হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দাড়িকে মহব্বত করার এবং দাড়িওয়ালার চেহারা সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, বরফের চাকা যেরকম গলতে থাকে আমাদের জীবনটা এভাবে গলতেছে, মুহূর্তের মধ্যে হঠাৎ জানাজা কবরস্থানে রওনা হয়ে যাবে, কিন্তু হাত সঙ্গে কি নিয়ে যাব? নেক আমলের জিন্দগি, সুন্নতের জিন্দগি, আল্লাহর মহব্বতের জিন্দগি, এটাই তবে আমাদের সম্বল। আল্লাহ তাআলা সেই সম্বল জোগাড়ের জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসের কথা শুনে না, মনের যে কোনো চাহিদা সে পূরণ করে না, বরং আল্লাহ পাকের মর্জির অধীন জিন্দগি কাটায়, আর দুনিয়াতে থাইকেই পরকাল জীবনকে, মৃত্যুর পরবর্তী জীবনকে সাজাইতে থাকে। জীবন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিদার ও হ্যায় উদার হাম, মনের গোলামি না মাওলার গোলামি করবো আমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। জিগার মুরাদাবাদী আসলেন, সুন্নত মোতাবেক দাঁড়িয়ে আছেন, চেহারা এখন সুন্দর লাগে, আয়নার মধ্যে একজন চেহারা দেখে খুশিতে বাগবাগ হয়ে গেছেন যে, এবং তিনি সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্ত কবিতা বললেন যে, চলো দেখ আয় তামাশা জিগার কা, সুনা হে ও কাফের মুসলমান হোগা, যার মর্মার্থ হল বন্ধুরা আসো, এক জমানার ওই কাফের মতো জিন্দগিওয়ালা জিগর মুরাদাবাদীকে দেখে যাও, এটা এখন মুসলমান হইতে চলছে, এটা এখন মুসলমান হইতে চলছে। এরপরে জিগর মুরাদাবাদী হজে গেলেন, হজও করলেন মাশাআল্লাহ, একদিকে দাড়ি রাখার তৌফিক হলো, হজ করার তৌফিক হলো, মদের বোতল ছুটে গেল, তিন দোয়াই কবুল হয়ে গেছে না? হ্যাঁ, চতুর্থ নম্বর দোয়া চাইছিলেন, হজরতজি দোয়া করে দেন আল্লাহ পাক যাতে ঈমানের সাথে মৃত্যু দান করেন। হযরত হাকিমুল উম্মত থানবী বললেন, ইনশাআল্লাহ ইয়ে ভী হো জায়েগা, ইনশাআল্লাহ তাআলা, আশা করি যে আল্লাহ পাক তোমাকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। আরে মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামুতুনা কামা তাহিয়াউনা, যেই রকম জিন্দগি নিয়ে তোমরা এই দুনিয়াতে বসবাস করবা, ওই হালত ওই রং নিয়েই তোমাদের মৃত্যু হবে। যার জীবন ছিল ঈমানওয়ালা, সুন্নতওয়ালা, আল্লাহর হুকুমওয়ালা, তা আল্লাহর সন্তুষ্টির সাথে দিনের উপরে, ঈমানের উপরে, কালেমার উপরে তার মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যার পুরা জিন্দগি ছিল কুফর শিরকওয়ালা, জিন্দগি ছিল নাফরমানিওয়ালা, কোনো ক্রমেই এই অন্ধকার পথ থেকে, লানতের পথ থেকে ফিরে আসে নাই, এইভাবে মৃত্যু হবে এই হালতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নূরওয়ালা জিন্দগি দান করেন, নূরওয়ালা এই বিদায় দুনিয়া থেকে নূরওয়ালা মৃত্যু আল্লাহ পাক আমাদের জন্য মঞ্জুর করেন। তো তিনি হজ করলেন, দাড়ি রাখলেন, মদও ছাড়লেন, কিন্তু দেশে ফেরার পরে হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়েছেন যে কোনো ক্রমে আর সুস্থতার লক্ষণ দেখা যায় না। তো ডাক্তারদের বোর্ড বসল এবং ডাক্তাররা ফয়সালা করলেন যে, জিগর মুরাদাবাদী, আবার আপনার মদ খাওয়া শুরু করতে হবে, আর না হলে আপনি সুস্থ হবেন না, কারণ দীর্ঘকাল জীবনের বিরাট অংশ মদ আর মদের মধ্যে অভ্যস্ত থাকার কারণে এখন আপনার অবস্থা হল যে এই মুহূর্তে মদ না খাওয়ার কারণে আপনি এইভাবে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছেন, মদ খেলেই ঠিক হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, উনি তো মদ থেকে কঠোরভাবে তওবা করছেন, তো এখন কি হবে? তো জিগর মুরাদাবাদী তখন ডাক্তারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ডাক্তার সাহেবরা, আমার একটা কথা, আগর মই পিতা রহুঙ্গা তো কব তক জিতা রহুঙ্গা, হে ডাক্তার সাহেবরা, আমি যদি মদ পান করতে থাকি কতকাল পর্যন্ত, কত বছর পর্যন্ত আমি জিন্দা থাকতে পারব? ডাক্তার সাহেবরা বললেন যে, সেই গ্যারান্টি দেওয়ার কোনো ক্ষমতা তো আমাদের নাই, কার হায়াত কতটুকু আছে আমরা কিভাবে বলব? আমরা একটা পরামর্শ দিলাম যেটা আমাদের বুঝে আসছে সেটা, কিন্তু আমরা জীবনের গ্যারান্টি, হায়াতের গ্যারান্টি দেওয়া যে আপনি 20 বছর বাঁচবেন, 25 বছর বাঁচবেন, সেটা তো আমরা বলতে পারি না। জিগর মুরাদাবাদী তখন উত্তরে বললেন, হে ডাক্তার সাহেবরা, শুনেন, আল্লাহকে নারাজ করে লম্বা জমানা পর্যন্ত জিন্দা থাকার চেয়ে জিগর মুরাদাবাদী আল্লাহর সন্তুষ্টির সাথে এই মুহূর্তে মরতে রাজি আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক তাকে কি মজবুত ইমান দান করছেন। এজন্য ভারতের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলতেন যে জিগর মুরাদাবাদীর বাহ্যিক অবস্থা দেখলে মনে হয় যে আল্লাহ পাকের সন্তুষ্টির দৌলত নিয়া নূরওয়ালা জিন্দগি নিয়া দুনিয়ার থেকে তিনি বিদায় হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে কবুল করেন। আমি বলতেছিলাম প্রিয় বন্ধুরা যে কোরআনে করিম হেদায়তের নূরওয়ালা, এর প্রতিটি হরফ নূরওয়ালা, প্রতিটি আয়াত সীমাহীন নূরওয়ালা। এই কোরআনে পাক সূরায় মুলকে মহান রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কত মহিমাময় সে আল্লাহ যার হাতে সর্বময় ক্ষমতা, বিয়াদিহিল মুলক যার হাতে সমস্ত রাজ্য এবং রাজত্ব, অহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে শক্তিমান সর্বশক্তিমান আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দান করছেন, জীবন দান করছেন, আবার মৃত্যু দান করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এ তোমাদের দুনিয়ার জীবনে দেখতে চান, পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে কত ভালো আমলওয়ালা, কে সুন্দর বন্দেগীওয়ালা, কে আল্লাহর সঙ্গে কত গভীর সম্পর্ক পয়দাকারী। এই আয়াত পাকের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলছেন যে আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ইলা তাআতিল্লাহ, তোমাদের মধ্যে কে কত বেশি জ্ঞানী মানুষ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে জ্ঞানী মানুষ হল ওই মানুষ যে মাওলাওয়ালা, যে ইমানওয়ালা, যে আল্লাহ সন্তুষ্টির জিন্দগিওয়ালা, হারাম দুনিয়াকে যে বর্জন করে আল্লাহ সন্তুষ্টির খাতিরে, সেই হল সত্যিকার জ্ঞানী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত জ্ঞানী হল যে দুনিয়াতে থাকে কিন্তু নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলে এবং মৃত্যুর পরবর্তী জিন্দগিকে দুনিয়াতে থাকা অবস্থায় সাজাইতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আন মাহারিবিল্লাহ, তার জ্ঞানের পরিচয় হল সে সব হারাম কাজ থেকে দূরে থাকে, গুনাহের কাজ থেকে দূরে থাকে। আমার প্রিয় বন্ধুরা, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার মুসলমান ভাই, তুমি নফল আমল করতে না পারো, অন্তত ফরজগুলো তো আদায় করো, হ্যাঁ অন্তত গুনাহ থেকে তো বাঁচো। যেই মুসলমান আর কিছু করে না, শুধু ফরজ আমলগুলো করে আর গুনাহ থেকে বাঁচে, নিঃসন্দেহে আল্লাহ পাকের বলি। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ভারতের দারুল দেওবন্দের একটানা 60 বছর মুহতামিম ছিলেন, অধ্যক্ষ ছিলেন। তিনি বলতেন যে আমার মুসলমান ভাইরা, এই শেষ জমানার দুর্বল মুসলমান, অনেক অনেক নফল ইবাদত যদি তোমরা করতে নাও পারো, ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদার আমলটুকু করো এবং গুনাহ থেকে বাঁচো, এতটুকু যদি তোমরা করো তাহলে তোমরা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন তোমরা এই জমানার জুনায়েদ বাগদাদি। কেন বলবেন না তিনি এই কথা, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, এ মানুষ তুমি সব রকমের গুনাহের কাজ থেকে দূরে থাকো, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ওলি আল্লাহ। হযরত রাবিয়া আবু শ্রী বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর দেওয়ানা ছিলেন, তিনি বলেন তাসিল ইলাহা ওয়া আনতা তুজিরু হুববাহু হাযাল আমরি ফিল ফিআলি বাদিউ, দিন রাত তুমি আল্লাহর নাফরমানি করো আর তুমি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, দুই কথার মধ্যে তোমার মিল কোথায়? লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহকে গভীরভাবে ভালোবাসতে তো পূর্ণাঙ্গভাবে তুমি আল্লাহ পাকের আনুগত্য করতে, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম আহকামের অধীন জিন্দগি তুমি বাড়াইতে, কারণ যে যাকে ভালোবাসে তাকে সর্বক্ষেত্রে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, ফিকির করে, মেহনত করে। আল্লাহ পাক সেই জিন্দগি আমাদের সকলকে নসিব ফরমায় দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে বলেন যে হে মানুষ, মজনু লায়লার পাগল ছিল, লায়লার অলিগলিতে ঘুরত, লায়লার নাম জমিনের উপর লিখত আঙ্গুল দিয়ে, আঙ্গুলের কলম দিয়ে লায়লার নাম জমিনের উপর লিখত। তো মানুষ জিজ্ঞাসা করল যে মজনু, এই সকল পাগলামি এগুলো কি করতেছো তুমি, আবার কুকুরের পায়ের ভিতরে চুমা খায়। তো মজনু বলে যে গোফত মস্কে নামে লায়লা মি কুনাম হাতেরে খুদরা তসল্লি মি দেহাম, আমি লায়লার নাম লিখি আমার অন্তরটাকে সান্ত্বনা দিই, এতে আমি শান্তি পাই। আ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মজনু যদি তার প্রিয়তমা লায়লার নাম নিয়ে খুশি হয়, আনন্দিত হয়, পুলকিত হয়, আরাম পায়, হে মানুষ, তো আল্লাহর নামের জিকির কি তোমার আমার করা উচিত ছিল না? মজনু লায়লার গলির কুত্তার পায়ে পর্যন্ত চুমা খায় এবং বলে যে গোপ্তে ইনসা গাহে গাহে কোয়ে লায়লা রপ্তাবুন, লায়লার অলিগলিতে ঘুরে এই কুত্তা, সেজন্য আমি তাকে ভালোবাসি। তো লায়লার গলির কুকুরও যদি মজনুর কাছে এরকম প্রিয় হয়, মহব্বতের পাত্র হয়, হে মানুষ, যে মানুষের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দিগিওয়ালা জিন্দিগি, এইরকম কোন মুসলমান, এরকম কোন আল্লাহওয়ালাকে মহব্বত করা, এটা কি তোমার আমার কর্তব্য না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন, সেই জিন্দিগি দান করেন, সে তৌফিক দান করেন। আওরাওয়ান মাহারিমিল্লাহ ওয়াসরাউ ইলা তাআতিল্লাহ, এবং আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে কোন বান্দা আল্লাহ পাকের বন্দিগির দিকে কত বেশি অগ্রগামী। দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার দিকে ছুটতেছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাসতাবিকুল খায়রাত, আমার সন্তুষ্টির পথে তোমরা প্রতিযোগিতা করে আমাকে দেখাইয়া দাও। আল্লাহ পাক বলেন যে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, হে মানুষ, আল্লাহর সন্তুষ্টির পথে এবং জান্নাতে চলার পথে তোমরা প্রতিযোগিতা অবতীর্ণ হও, যাদের প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার স্বাদ আছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদাতিল মুত্তাকিন। আল্লাহ পাক জাল্লাল ওয়ামানাওয়ালু বলেন, হে মানুষ, ছুটো, আগে বাড়ো, নেক আমলের জন্য আল্লাহ তোমাদেরকে মাগফিরাত দান করবেন এবং বহুত বড় জান্নাত দান করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, সেই জান্নাত হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান। একদম সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে যদি আল্লাহ পাক এইরকম জান্নাত দেন, তো বড় বড় মুসলমান, ভালো ভালো মুসলমান, নামাজি মুসলমান, দিনদার মুসলমান, রোজাওয়ালা মুসলমান, হালালের উপর যে মুসলমান চলে, হারাম থেকে দূরে থাকে, গুনাহ থেকে বাঁচে, সেই মুসলমানকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, জান্নাত হল একশো তলাওয়ালা। কত তলা? এক রেওয়ায়েতে মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিআত আমিন, এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি দুই তলার মধ্যখানে যে দূরত্ব সেটা অতিক্রম করতে একশত বছর লাগবে। সেটা কত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক দান করবেন। এই যে জান্নাত, এই জান্নাতের একটুখানি জায়গা, একটা লাঠিটা কোথায় গেল, একটা লাঠি এরকম রাইখা দেওয়ার জায়গা জান্নাতের মধ্যে যতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউযু সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা লাঠি রাখার যতটুকু জায়গা জান্নাতের মধ্যে, সেইটুকু জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর থেকে বেশি উত্তম, এর থেকে বেশি দামি, এর চেয়ে বেশি দামি। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যে পড়ো, এই ফজরের দুই রাকাত সুন্নত এটা আসমান জমিনে সমগ্র পৃথিবী এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি দামি। আমার প্রিয় বন্ধুরা, তাহলে জান্নাত কোন ঠিকানা, কি নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখছেন? জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে যে, হে দাউদ, সারা দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ সবচেয়ে সুমধুর কণ্ঠ, চলো তোমার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কোরআন শরীফ শোনাবেন, এরপরে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হলে রব্বুল আলামিন বলবেন যে, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, এখন স্বয়ং রব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনো। ফের আল্লাহ পাক নিজের পবিত্র কালাম নিজেই তেলাওয়াত করে শোনাবেন। দুনিয়ার হাফেজরা, সুন্দর কারীরা, ভালো কণ্ঠের কারীরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, মানুষকে পাগল বানায় ফেলে, পাগল মানুষ একদম মাতাল হয়ে যায়। এসা কোরআনে পাকের তেলাওয়াতের আসর হয় অন্তরের মধ্যে, জাদুর চেয়ে বেশি ক্রিয়া করে অন্তরে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ। রব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন তো কি অবস্থা দাঁড়াবে ভাইয়েরা, জান্নাতের মধ্যে কত বেশুমার এরকম নিয়ামত আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু দান করবেন। এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রতি জুমার দিনে একটা সম্মেলন হবে, এই সম্মেলনের প্রধান থাকবেন মহান রব্বুল আলামিন, এবং জান্নাতীরা এক এক সিটের উপরে বসবে, কারো কারো এক এক কুরসির উপরে বসবে, কারো কুরসি মেশক আম্বরের, কারো কুরসি ইয়াকুতের, কারো কুরসি স্বর্ণের, কারো কুরসি রৌপ্যের, এক একজনের এক এক দামি দামি কুরসিতে সকলে বসবে। আর এরকম মুহূর্তে একটা বাতাস আসবে, ওই বাতাস যাদের গায়ে লাগবে সকলের চেহারা সুন্দর হয়ে যাবে, সকলের রূপ সৌন্দর্য ভীষণ বাড়বে। আল্লাহ 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 পাক জাল্লা জালালু আমানওয়ালু কি নিয়ামত জান্নাতের মধ্যে রাখছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, যে যারা যখন এই জান্নাতি পুরুষ লোকগুলো ওই সম্মেলনের শেষে নিজের 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 জান্নাতে ফিরবেন, তো ওখানে গেলে তখন স্ত্রীদের সঙ্গে দেখা হলে তারা বলবে, কিরে হে কদিস দত্তুম হুসনান ওয়া জামালা, তোমরা যে ভীষণ সুন্দর হয়ে গেছো আগের চেয়ে, ব্যাপার কি? আবার স্বামীরা তখন বলবে, ইয়াকুলুনা আন্তুম ইজ্জাত ওয়া কদ ইজ্জাতুম আন্তুম হুসনান ওয়া জামালা, তোমাদের রূপ সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে গেছে। ওই বাতাস এদের উপরও প্রবাহিত হয়েছিল, একটুখানি বাতাস, কি রহমতের বাতাস, কি বরকতের বাতাস, কি নূর ভরা বাতাস হবে। কোন জান্নাতি এরকম দেখবে একটা গাছ একটা পাখি উড়ে চলে যেতেছে, বলুন যাহা এটা ভুনা করে খেতে ইচ্ছা করে, বাইজা খেতে ইচ্ছা করে, সাথে সাথে ভুনা অবস্থা একদম সামনে হাজির হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতে সাদারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ এরকম যে ইয়াসিরুর রাকিব ফি জিল্লাহা মিয়াত আমিন লা ইয়াক্তাউহা, প্রত্যেক জান্নাতিকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তো বেশুমার বাগবাগান দান করবেন যার কুল কিনারা নাই, তবে এই প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যে গাছটা এত বিশাল ছায়াওয়ালা হবে, এত বড় হবে যে এক এক জান্নাতি সবচেয়ে তীব্র গতির সাওয়ারিতে আরোহণ করে ওই গাছের ছায়া অতিক্রম করতে চাইলে 100 বৎসরেও অতিক্রম করতে পারবেন। এই বিশাল বড় এক গাছে আল্লাহ পাক এরকম দান করবেন, জান্নাতের মধ্যে মধুর নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, স্বচ্ছ মিঠা পানির নহর আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু দান করবেন। আরো কত বেশুমার নেয়ামত আছে আমার প্রিয় বন্ধুরা, এই জন্য এই দুনিয়ার সংক্ষিপ্ত এই ক্ষুদ্র জীবনকে পরকালের এই সুন্দর শ্রেষ্ঠ এবং অনন্তকালের জীবনের জন্য উৎসর্গ করার চেষ্টা করি। কখন ডাক আসে যেন ভালো হালতে ঈমান নিয়ে নেক আমলের সম্বল নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আর এটা কি মাদ্রাসার মাহফিল না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের বাংলাদেশে বহু দিনই মাদ্রাসা দান করছেন। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের দিন রক্ষার এক একটা দুর্গ। আলহামদুলিল্লাহ সন্দীপের মধ্যে বহু দিনই মাদ্রাসা আছে, আল্লাহ পাক আরো বাড়াইয়া দেন। সকল দিয়ে সকল মুসলমান ভাইয়েরা ওলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব হলেন ওলামায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত এটা যেরকম একদম সোজা জান্নাতের রাস্তা, সে কোরআন সুন্নার আলোকে যে ওলামায়ে দ্বীন যে হেদায়েত বাতলান, হেদায়েতের পথ দেখান, সেটা সোজা জান্নাতের রাস্তা। আমরা সেই পথে চলার জন্য চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইযা লাইলুহু কানহারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন সুন্নার দ্বারা এমন এক দিন এমন এক শরীয়ত তোমাদেরকে আমি দিয়ে গেছি, এখানে দিন দুপুর আর রাত দুপুর দুটোটা সমান সমান আলোকিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম তো বড় সহজ এবং সুন্দর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেন যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক আমাদেরকে খুব দান করেন। আর সব সময় নিয়ত নিয়তের ইহতেমাম করি, ভালো নিয়ত, যে মসজিদে আসছি তো নিয়ত করি যে ওখানে গেলে মাশাআল্লাহ আল্লাহর ঘর দেখব, আবার নিয়ত করি যে ওখানে আলেমুল আমাদের সঙ্গেও দেখা হবে, আলেম উলামাদেরকে দেখতে পারবো, নেক মানুষদেরকে দেখতে পারবো। মসজিদে যাওয়ার সময় ইনশাআল্লাহ মুসল্লি ভাইদেরকে দেখা হলে সালাম করব, নিয়ত করলো খালি, এখনো কিন্তু আমলটা করে নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষ যখনই কোন নেক কাজের নিয়ত করে আল্লাহ পাক তখনই তাকে সওয়াব দিয়ে দেন। মিরকাত শরে মিসকাত কিতাবের মধ্যে আছে যে এক মুসলমান পূর্ববর্তী উম্মতের, উনি রাস্তা দিয়ে যাইতে সময় দেখলেন যে বালুর অনেক টিলা আর টিলা, পাহাড় আর পাহাড়, ওইখানে একলা একলা তিনি বলতেছিলেন, আহা এই পরিমাণ যদি আমার কাছে ধন সম্পদ থাকত সব আল্লাহর রাস্তা আমি উৎসর্গ করে দিতাম আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কেউ দেখে নেই সেখানে, কিন্তু আল্লাহ তো দেখছেন। আল্লাহ পাক ওই জমানার নবীর নিকট ওহী নাজিল করলেন যে তোমার উমুক উম্মত, তোমার উম্মতের উমুক সদস্যকে তুমি বলো যে ও এইরকম কথা গোপনে বলছিল, একলা একলা নিয়ত করছিল যে এইরকম সম্পদ থাকলে আমার আমি সব সৎকার করে দিতাম, আল্লাহর রাস্তা দান করে দিতাম, এই পরিমাণ দান করার সব আমি তাকে দিয়ে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আর বলা। এজন্য কাজ করি তো আল্লাহর সন্তুষ্টি নিয়তে করি। অনেক মানুষ হজ করতে যায়, কিন্তু কিছু কিছু লোক আছে তারা ভুল পথে হজ করে, যায় যে আমি হাজি সাহেব হব, লোকে আমাকে চিনবে জানবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى وهو يرائي فقد اشرك। যে ব্যক্তি নামাজ পড়লো এই উদ্দেশ্যে যে মানুষের দেখুক আমি খুব নামাজি, সে শিরক করলো, নাউযুবিল্লাহ। ওমান তাসাদদাকা ওয়া হুয়া ইরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান সৎকা করলো লোকদেরকে দেখানোর জন্য, লোকের মধ্যে নাম কামাই করার জন্য, সে শিরকে লিপ্ত হলো। ওমান হাজ্জা ওয়া হুয়া ইরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হজ করলো লোকদেরকে দেখানোর জন্য, সে তো হজ করলো তো শিরক করলো আল্লাহ পাকের সঙ্গে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কাল কিয়ামতের ময়দানে অনেক দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক একজনকে আল্লাহ পাক ডাকবেন এবং বলবেন, এই তোমার ধন সম্পদ দিছিলাম, তুমি কি হক আদায় করছো? সে বলবে যে আমি তো বহুত দান সৎকার করছি। আল্লাহ পাক বলবেন, করছো তোমার নামের জন্য, তোমার সুখ্যাতির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির নিয়ত তুমি করো না, যাও জাহান্নামে। এ আলেম তোমাকে এলেম দিছিলাম, বলে আমি তো আল্লাহ সে এলেম খুব প্রচার করছি, লোকদেরকে দিনের কথা খুব শুনাইছি। আল্লাহ পাক বলবেন, তুমি এগুলো এই জন্য করছিলা যাকে লোকে তোমার সুনাম করে, আমি আল্লাহ সন্তুষ্টির নিয়ত তোমার ছিল না, যাও জাহান্নামে। শহীদ যে গর্দান কাটায় শহীদ হয়ে গেছে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে, আল্লাহ পাক তাকে ডাকবেন, বল সে বলবে যে আমি তো এত ত্যাগ স্বীকার করছি, আপনার জন্য গর্দান কাটায় শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন যে বীর পুরুষ হিসাবে সুনাম সুখ্যাতি অর্জনের নিয়তে তুমি এই কাজ করছিলা, যুদ্ধে নিজের শাহাদত পর্যন্ত বরণ করছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত তোমার ছিল না, যাও জাহান্নামে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য নামাজ পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা করি আল্লাহ সন্তুষ্টির জন্য, হজ করি হাজী সাহেব নাম বানানোর জন্য না, হাজী সাহেব নামে পরিচিত হওয়ার জন্য না, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তো তার একমাত্র পুরস্কার হল জান্নাত। হ্যাঁ, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর যেটা, তার একমাত্র পুরস্কার কি? লাইসাল্লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার একমাত্র পুরস্কার হল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হজ করে, মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে সেই শিশু যেরকম নিষ্পাপ, ওই হাদিস আপনাকে আল্লাহ পাক এরকম নিষ্পাপ বানাইয়া দেন। আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দগি আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। কি করতে হবে এখন ভাই? এখানে লোকজন কোথায়? পরবর্তী প্রোগ্রাম কি, আরো কেউ বয়ান করবে না কি হবে? হ্যাঁ, এখন দোয়া। আচ্ছা, সকলে দোয়া করি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخف الأشياء عندنا اللهم اجعلنا لك ذكارين لك شكارين لك رهابين لك مطوعين لك مطيعين إليك مخبتين إليك أبواهين منيبين رب اغفر وارحم أنت خير الراحمين اے اللہ আমাদের সকলকে মাফ করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করেন আমাদের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে নেক জিন্দেগী নসিব ফরমান আপনার বন্দেগী তৌফিক দান করেন আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করেন সুন্নতের মহব্বত সুন্নতের আমলের জিন্দেগী আমাদেরকে নসিব ফরমায় দেন আয় আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন নফসের ধোকা থেকে শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার মহব্বত আমাদের মধ্যে প্রবল থেকে প্রবলতর করে দেন আয় আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ জাহান্নামের রাস্তাঘাট থেকে আমাদেরকে হেফাজত করেন জান্নাতের পথে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন নূরওয়ালা জিন্দগি নূরওয়ালা অন্তর নূরওয়ালা বুঝ আমাদেরকে নসিব ফরমান হেদায়েতে নূরে কামেল আমাদের সকলকে নসিব ফরমান তমাম ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে সব গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের ঘরওয়ালাদের হেফাজত করেন আমাদের সন্তানাদিকে হেফাজত করেন দোস্ত আবাব মুহিব্বিনকে হেফাজত করেন সমস্ত মুসলমানকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের রোজগারে বরকত দান করেন হালাল রুজি রোজগারের রাস্তা আপনি প্রশস্ত করে দেন হারাম থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন আমাদের সকলের ব্যবসা বাণিজ্যের আয় রোজগারে বরকত দান করেন আয় আল্লাহ সমস্ত মুসলমানের বাগবাগানে ক্ষেত্রে জিরাতে ফলে ফসলে আপনি বরকত দান করেন পুকুরের মধ্যে পানির ভিতরে আপনি বরকত দান করেন আমাদের সকলের ঘরে ঘরে শান্তি নাজিল করেন আফিয়ত নাজিল করেন রহমত বরকত নাজিল করেন শত্রুদের থেকে আমাদেরকে হেফাজত করেন চোখে দেখা না দেখা এবং জানা অজানা সব রকমের শত্রুদের থেকে শত্রুদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের ঘরওয়ালাদের হেফাজত করেন আমাদের সকল আপন জন প্রিয়জনকে হেফাজত করেন আমাদের সন্তানাদিকে হেফাজত করেন আয় আল্লাহ যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ ইমানের সাথে জিন্দগি দেন যখন দুনিয়ার থেকে উঠাবেন আয় আল্লাহ ইমানের সাথে আফিয়তের হালতে আপনি দুনিয়ার থেকে উঠায়েন আয় আল্লাহ মেহরবান মালিক দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে হামেশা গুনাহ থেকে বাঁচতে পারি আমাদেরকে তৌফিক দান করেন আয় আল্লাহ মেহরবান মালিক বিভিন্ন ভাইয়েরা দোয়া চাইছেন বিভিন্ন নেক উদ্দেশ্যে সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন আজকের এই মজলিসের মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা এতে অংশগ্রহণকারী আয় আল্লাহ যারা এতে বিভিন্নভাবে সহায়তাকারী সকলকে কবুল করেন কবুল করেন কবুল করেন সকলকে দুজাহানের কামিয়াবি দান করেন সকলকে উচ্চ পুরস্কারে আপনি ভূষিত করেন আয় আল্লাহ সকলকে আর সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করেন সব মুশকিল আসান ফরমায়া দেন সমস্ত বালা মুসিবত থেকে নাজাত দান করেন এবং হেফাজত নসিব করেন ইয়া কাযী আল হাজাত ইকযি হাজাতিনা يا رافع الدرجات ارفع درجاتنا يا حلال المشكلات حل مشكلاتنا يا حلال المشكلات حل مشكلاتنا يا حلال المشكلات حل مشكلاتنا يا دافع البليات ادفع بلياتنا يا دافع البليات ادفع بلياتنا يا دافع البليات ادفع بلياتنا يا كافي المهمات اكف مهماتنا يا مسبب الاسباب سبب لنا الاسباب يا مفتح الابواب فتح لنا ابواب رحمتك يا مفتح الابواب فتح لنا ابواب رحمتك يا مفتح الابواب فتح لنا ابواب رحمتك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন আউলিয়াদের জিন্দেগী আমাদেরকে নসিব ফরমান আউলিয়া ইকরামকে যেরকম ঈমান ইখলাস আপনার মহব্বত মারিফত খাসিয়ত আপনি দান করেন এই আউলিয়া ইকরামকে যেরকম সুন্দর নূরওয়ালা জিন্দেগী দান করেন আর আল্লাহ নিজ দয়াতে আমাদের জন্যও কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের জন্য কবুল করেন, আমাদের সন্তানাদের সমস্ত বন্ধু বান্ধবের জন্য কবুল করেন। আর আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, তামাম ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের মধ্যে বেসুমার রহমত ও বরকত দান করেন, জমিনের ভিতরে বেসুমার রহমত বরকত দান করেন। আর আল্লাহ অসংখ্য খনিজ সম্পদ আমাদের দেশের জমিনের মধ্যে দান করেন, সেগুলোকে আহরণ করার এবং সেগুলোর সদ্ব্যবহার করার ব্যবস্থা করে দেন। আর আল্লাহ সন্দীপকে আপনি কবুল করেন, সন্দীপের উপর বেসুমার রহমত আপনি নাযিল করেন। আর আল্লাহ নদীর ভাঙন চিরতরে আপনি বন্ধ করে দেন। আর আল্লাহ সন্দীপকে আপনি সুবিশাল বানিয়ে দেন। আর আল্লাহ বহু জাদা এর ভিতরে খায়ের বরকত নসিব ফরমায়া দেন, ফলে ফুলে সুশোভিত সুন্দর বানায়া দেন, এবং সন্দীপকে অনেক বিশাল বড় বানায়া এক জিলাতে আপনি পরিণত করে দেন। আয় আল্লাহ সন্দীপকে আপনার দিনের মস্ত বড় ঘাটি রূপে কবুল করেন। আয় আল্লাহ এখানে আরো বেশি দিন তারাকে উন্নতি অগ্রগতি নসিব ফরমান, ওলামায় দিনের প্রতি বেশুমার রহমত নাযিল করেন। আয় আল্লাহ মাদ্রাসাগুলোর জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন। যত দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজ আছে, সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজের প্রতি বেশুমার রহমত নাযিল করেন। তমাম ফেতনা ফাসাদ থেকে, তমাম খারাপি থেকে, ক্ষতি থেকে দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজগুলোকে হে আল্লাহ আপনি খাসভাবে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
যখন বাংলায় বলি তো আমার সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فليعذر أحدكم من يخالل. বলেন আয় আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব, জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায়ে চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে। আয় আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ইমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে বস মশাই। এখন রুমাল ছেড়ে দেন, বসেন তো আপনাদের জিকির এবং কি আমল করবেন তা বলি। আপনারা প্রতিদিন একটা সময় ঠিক করে নেবেন, যে সময়ে কিছু সময়ের জন্য জিকির করবেন। এই সময়টা নির্ধারিত হলে ভালো, যেমন খানার সময় নির্ধারিত, শোয়ার সময় নির্ধারিত, জিকিরের একটা নির্ধারিত সময় ঠিক করবেন। ওই সময়টা আসলে আপনার প্রতিদিন মনে হবে এটা আমার জিকিরের সময়। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, যদি এতটুকু হিম্মত না হয় 200 বার, তাও হিম্মত না হয় তো কমপক্ষে 100 বার করবেন। محمد رسول الله صلى الله تعالى عليه وسلم এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ নামের জিকির প্রথমবার যখন আল্লাহ বলব, একবার জাল্লা জালালুহু বলব, কি বলব, জাল্লা জালালুহু। এরপর আল্লাহর নামের জিকির করবেন, যে যখন জিকির করবেন তো মনে মনে হালকা ধ্যান করবেন যে আমার জবান থেকে যখন আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, আমার অন্তর থেকেও আমার কলব থেকেও আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আল্লাহ আল্লাহ নামের জিকির 300 বার করবেন, যদি তা না হয় তো কমপক্ষে 200 বার, তাও না হলেও সর্বনিম্ন 100 বার জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মতোই তো এই দুই জিকির হল। এরপরে দুরুদ শরীফ পড়বেন 100 বার, দুরুদ শরীফ কয়বার, 100 বার দুরুদ শরীফ। যে দুরুদ শরীফ আপনার মুখস্থ আছে একটা পড়লেই হবে। আর সবচেয়ে ছোট দুরুদ শরীফ হল সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। এটা সবচেয়ে ছোট দুরুদ শরীফ, এটাও পড়তে পারেন। দুরুদ শরীফ 100 বার করবেন, বস জিকির হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া মুনাজাত করে শেষ করবেন। জিকির হল ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পরে ভিতরের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নফল পড়বেন, এটা তাহাজ্জুদ রূপে গণ্য হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহাজ্জুদের উত্তম সময় হল ভোর রাত। যারা ভোর রাত্রে পড়তে পারেন তো সেটা সবচেয়ে ভালো, আর যারা ভোর রাত্রে পড়তে না পারেন, কমপক্ষে এশার নামাজের সুন্নতের পর ভিতরের নামাজের আগে আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়লে তাহাজ্জুদেরই ফজিলত অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো প্রথম 2 রাকাতের মধ্যে নিয়ত করবেন তাহাজ্জুদ ও তওবার নামাজ, তাহাজ্জুদ ও তওবার নামাজ, আল্লাহ আকবার বলে নামাজ শেষ করবেন। তারপরে সব ভুল ত্রুটির জন্য আল্লাহর নিকট তওবা করবেন, মাফ চাইবেন, এই গেল 2 রাকাত। তারপরে আবার 2 রাকাত তাহাজ্জুদ ও সলাতুল হাজত, তাহাজ্জুদ ও সলাতুল হাজত মানে হাজতের নামাজ, হাজত মানে উদ্দেশ্য, বিভিন্ন জরুরত পুরা হওয়ার জন্য নামাজ। তো এই সালাম ফিরানোর পরে আল্লাহ পাকের নিকট দুনিয়া আখেরাতের নানা উদ্দেশ্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ জীবন দেন, কামিল ঈমান দেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, নেক আমলের তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দেন, যা যা দুনিয়া আখেরাত সম্পর্কে দোয়া, নিজের জন্য নিজের আপন জনদের জন্য দোয়া করবেন। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত হল, কয়টা আমল বললাম, 3টা। নম্বর 1 জিকিরের আমল বললাম, নম্বর 2 যে মাগরিবের পরে ফজরের পরে আমল বললাম, নম্বর 3 এশার সুন্নতের পরের এই 4 রাকাত আমল বললাম। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আর ২৪ ঘন্টার একটা আমল আছে, সেটা হল যে গুনাহ থেকে বাঁচা। ২৪ ঘন্টার আমল কি? গুনাহ থেকে বাঁচা, চোখ হেফাজত করা, জবান হেফাজত করা, কান হেফাজত করা, নিজের সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে হেফাজত করা, এটা সবচেয়ে বড় আমল এবং সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। আর এখানে সন্দীপে আকবরহাট মসজিদে প্রত্যেক শুক্রবার না, প্রত্যেক শুক্রবার ফজরের নামাজের আধা ঘন্টাখানিক পরে এখানে এসলাহী মসজিদ স্যার, এখানে আমাদের সন্তোষপুর মাদ্রাসার মাওলানা ফারুক স্যার করেন, এই যে মাওলানা ফারুক স্যার, ইনি ওখানে ওই মসজিদের খতিব, উনি আসেন, মুফতি মঈনুদ্দিন সাহেব আসেন, আরো মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আশরাফ গাছুয়ার, মাওলানা আশরাফ সাহেব, এনারা আসেন সেখানে, আরো ওলামায়ে কেরাম আসেন। তো আপনারা সেখানে শুক্রবার দিন ফজরের আধা ঘন্টা পরে ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওইখানে কি আমল হয়? জিকির আমল তো হয় না, ওইখানে কিছু নসিহতের কথা হবে ইনশাআল্লাহ, এবং ফের জিকিরের মজলিস হবে, তারপর সেখানে দোয়া হবে, এতে শরীক হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। জুড়ে থাকা চাই, জামাতের সঙ্গে জুড়ে থাকলে রহমতই রহমত, বরকতই বরকত। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বকরির পাল সদর বলে থাকে, বিপদ থেকে মুক্ত থাকে। হঠাৎ একটা বকরি একদম আলাদা হয়ে একদিকে চলে গেছে, বাঘ উঠাকে এসে হামলা করে, কিন্তু বকরির দলের উপর হামলা করতে সাহস পায় না। আমার ভাইয়েরা এই জন্য যে দিনই জামাতের, হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে এইভাবে যদি জামাতের সঙ্গে জুড়ে থাকে মানুষ, এর মধ্যে রহমত থাকে, খায়ের বরকত থাকে, দিনের উপর চলার তৌফিক আল্লাহ পাক দিতে থাকেন। একদম আলাদা আলোক থালক থাকলে বিপদের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکونو پرانتو تھے کے نیج نیج ٹچ موبائل ایر ہواٹس اپ پاور جنو جگاجگ کرون ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیت تار پورن ٹھکانہ ایبن جے جے پیشار ساتھے اپنی جکت آسین تا بانگلہ বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানো সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিকে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।